exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
লোবান, তৈরি তো?
তৈরি।
কিসের জন্য?
এই যে বনানী যাওয়ার কথা না তোমাদের? বনানীতেই তো চলো।
আরে না, বনানী তো যাবোই, তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আজকে তোমার আমি ভর পেট খাওয়াবো।
না চাইতেই, মানে আমাদের জার্নি করা লাগতেছে
আজকে। আসলে আমরা মানে একটু বলে নেই, যেটা হচ্ছে যে আজকে বনানী যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না, কিন্তু আমি আর লোবান আজকে বনানী যাওয়ার আগে খেতে খেতে মানে একদম ওভারলোডেড হয়ে তারপর হন্টেড প্লেসে যাবো। কারণ হচ্ছে আজকে আমার লোবানের হচ্ছে আমরা হন্টেড প্লেসে যাওয়ার আজকে শেষ জার্নি। আমি আর লোবান এইভাবে হয়তো রিক্স নিয়ে আর হন্টেড প্লেসে যাবো না, সেটা অন্যভাবে হবে, একটু ভিন্ন প্যাটার্নে হবে। তাই আমি আর লোবান চিন্তা করেছি যে আজকে যাওয়ার পথে যেখানেই কোনো রেস্টুরেন্ট দেখবো বা কি দেখবো, লোবান যেটাই পছন্দ করবে ওটাতেই খাবো এবং বিলটা আমিই দেব। মাঝে দরকার পড়লে লোবানের পকেট থেকে মানিব্যাগটা নিয়ে নেবো, সেটা অন্য বিষয়,
যেটা করে থাকো তুমি মাঝে মাঝে।
আচ্ছা যাক, ওটা নাই বললাম। ওকে, তাহলে আমরা স্টার্ট করি।
হ্যাঁ চলো উঠি।
কোন দিক দিয়ে যাব?
মহাখালী দিয়ে চলে যাবো।
ঠিক আছে, ওইদিকে যাওয়ার সময় একটা খাওয়ার দোকান আছে।
ওকে,
কারওয়ান বাজার থেকে অফিসের গাড়িতে করে আমরা রওনা দিই বনানীর উদ্দেশ্যে।
যাওয়ার কথা ছিল কই আর চলে আসছে কই।
আসলে মাঝ রাস্তায় একটু সবাই কনফিউজ হয়ে যাবে, একটু বলে দিই, মাঝ রাস্তায় আমার আর লোবানের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা বনানীতে যাব, কিন্তু আমরা একটু অন্য রাস্তায় মহাখালী না হয়ে আমরা যাচ্ছি, এই মুহূর্তে গুলশানে আছি এবং গুলশানে খুব একটা নাম করা একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমাদের খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই নেমে আমরা দুজন ভরপুর খেয়ে নিয়েছি।
জার্নিগুলো কিন্তু অনেক মিস করবো, অনেক সুন্দর সুন্দর অনেকগুলা জায়গায় গেছি এবং যাওয়ার পরে যে এনভায়রনমেন্ট গুলা যেগুলাতে আমরা দিনের বেলা পৌঁছাইছি, অসম্ভব সুন্দর দৃশ্যগুলা কিন্তু আসলে অনেক ভালো লাগতো,
অনেক ভালো লাগতো, কিন্তু সেটা আমরা মিস করব। এবং অনেক যাওয়ার পথে গিয়ে আমাদের অনেক ঘটনাও ঘটেছে যেটা আমরা আসলে অনেক সময় ফ্ল্যাশ করতে পারি,
কখনো কখনো কিছু কিছু মানুষের আতিথেয়তাও আমাদেরকে
অনুগ্ধ করেছে। আমরা চেষ্টা করবো আজকে শেষ দিকে লোবান এরকম দু একটা একটা মজার ঘটনা আর একটা খুব তিক্ত ঘটনা আজকে শেয়ার করার জন্য ডরের লিসনারদের সাথে। তো চলো আবার গাড়িতে।
হ্যাঁ চলো চলো।
গুলশান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য বনানীর হন্টেড বাড়িটিতে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর, অনেক খাওয়া দাওয়ার পর এবং বেশ মজা করে এই জার্নিটা আজকে হলো এবং অবশেষে আমরা পৌঁছে গেছি বনানীর হন্টেড বাড়িটিতে।
এবং রেডি, আমরা আসলে মোটামুটি সবাই তৈরি হয়ে গেছে এবং এখনই আমাদের মূল জার্নি আমরা শুরু করছি, এবং সেই সাথে এটাও বলছি আজকের জার্নিটাই শেষ জার্নি আপাতত। আপনাকে দিয়ে শুরু করি, শুরুতে একটু পরিচিত হয়নি, আমার নাম সুমন নিশ্চয় জানেন এবং আপনার নাম তো একটু জানি।
আমার নাম সোহাগ।
সোহাগ কি করেন সোহাগ আপনি?
আমি এখন পড়াশোনা করতেছি।
পড়াশোনা করছেন? সোহাগ, আমি যতটুকু শুনেছি আমাদের টিমের কাছে যে আপনার কয়েকটা ঘটনা আছে, যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার আম্মু বা কিংবা আপনার খালার কাছ থেকে কোনো একটা ঘটনা শুনেছিলেন এবং মিরপুরের কোন একটা মাদ্রাসায় ঘটেছে।
হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, আমরা তাহলে একটু সেই ঘটনাতে যাই।
তো এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, আমার আম্মু এবং খালামুই
কয় বছর আগে হতে পারে,
এই 8-10 বছর আগে, তখন আমার ওটা ছোট একটা মাদ্রাসা ছিল। তো অনেক আগে মাদ্রাসা, তো বর্তমানে তো অনেক মাদ্রাসাগুলো আপনার বিল্ডিং হয়ে গেছে, সেটা এখন অনেক বিশাল মাদ্রাসা, কিন্তু তখন ছিল একটা তিন সিট মাদ্রাসা ছিল, মাঝখানে একটা মাঠ ছিল এবং মাঠের মাঝখানে অনেক বড় অনেক পুরনো একটা গাছ ছিল। তো ওই গাছটা অনেকটা প্রবলেমও ছিল, ধরেন একা যদি কেউ হাঁটতো গাছের পাশে, বা ধরেন যদি সন্ধ্যার সময় কিংবা ফজরের নামাজের পর এরকম কিছু
গাছের ওখানে
কিছু যদি অনেক কেউ হাঁটতো একা, বিশেষ করে একা যদি হইতো, তাহলে হয়তো অনেকে অনেকে দেখতে পারতো।
এটা সম্পর্কে কি মানে মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তারা কি স্টুডেন্টদেরকে জানিয়েছে বা সতর্ক থাকার ব্যাপারে বলেছে?
হ্যাঁ, প্রিন্সিপাল বলে দিয়েছে যে তোমরা ওই গাছটার কাছে তোমরা যাবা না, ঠিক আছে, কারণ গাছটা একটু প্রবলেম আছে। অনেকে বলছে যে গাছটা তাহলে কেটে ফেলতে হয়, তো বলছে যে না, এখন তো কাটার মতো কোনো ব্যবস্থা নাই, আর কাটতে পারতেছি না, গাছটা একটু প্রবলেম আছে, যাই হোক গাছটা
মানে ওনারা চাইলেও কাটতে পারতেছে,
হ্যাঁ কাটতে পারতেছিল না। তো আমার যে ঘটনাটা হলো, মাদ্রাসার ছুটি হয়ে গেছে, বছর শেষ, মানে সব ছাত্রীরা চলে গেল মাদ্রাসা থেকে, তো একমাত্র প্রিন্সিপাল সাহেব এবং ছাত্রীটা ছিল,
তো একজন ছিল,
হ্যাঁ একজন ছিল। তো এখন তার একটা জরুরি ফোনের কারণে সে আর কি চলে গেছে মাদ্রাসা থেকে,
যাওয়ার চলে গেছে
প্রিন্সিপাল,
প্রিন্সিপাল
হ্যাঁ চলে গেছে, যে
তার মানে শুধু
ছাত্রীটা একা মাদ্রাসার ভিতরে, বিশাল একটা মাদ্রাসার ভিতরে ছাত্রীটা একা। তখন যাওয়ার আগে বলে গেছে তুমি আমার সাথে যাবা, তো বলছে না আমার নানু আসবে, তো আমার নানুর সাথে যাবো। তো
একটু ক্লিয়ার হয়নি, মানে প্রিন্সিপাল বলে গিয়েছিল যে ওনার সাথে যাবে কিনা, হয়তো সে পৌঁছে দিবে, কারণ যেহেতু সে একা থাকছে, কিন্তু ওই মেয়েটা তখন বলে যে তার নানু আসছে, তাকে নিয়ে যাবে, সে অপেক্ষা করছে।
তো চাবিটা দিয়ে গেছে, বলছে তুমি চাবিটা যদি যাও তাহলে চাবিটা পাশে মুদি দোকানে রেখে যাও। তো সে দুপুর থেকে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা, তো সন্ধ্যার দিকে সে একা বাইরে হাঁটতেছিল। তো মাগরিব আজান দেওয়া হয়ে গেছে, তখন চিন্তা হলো যে না ও যুগে নামাজ পড়ে দিই, তো সে টয়লেটে গেল তার রুমে,
তার রুমের পাশে,
হ্যাঁ রুমের পাশে
অ্যাটাচ
বাথরুম, তো রুমটা কিন্তু গাছটা থেকে বেশি দূরে না, কাছাকাছি। ওয়ার সময় যাওয়ার পরে সে উজু করবে, তো এমন সময় তাই ফিল করলো সে তার উপর থেকে মানে রক্ত পড়তেছে, নিচে রক্ত পড়তেছে ওয়াশরুমের উপর থেকে, হ্যাঁ হ্যাঁ, সে দেখতেছে যে একটা হাত ঝুলানো, কবজি থেকে একটা হাত ঝুলানো এবং সেই হাত থেকে রক্তগুলো পড়তেছে নিচে।
কোথায় হাত ঝুলানো?
ফ্লোরের উপরে, মানে উপরে যে
সিলিং,
হ্যাঁ হাত ঝুলতেছে, সেখান থেকে দেখতেছে রক্তগুলো পড়তেছে হাত থেকে। তো সেইটা দিকে অনেক ভয় পেয়ে গেল, ঠিক ওয়াশরুম থেকে মানে ঘরে চলে আসলো, রুমে আসার পরে জানা দিয়ে বাইরে তাকানে তার রুম থেকে ওই গাছটা দেখা যায়, যে গাছটার কথা বলছিলাম, ওই গাছটা দেখতেছে সে প্রচন্ড ঝুলতেছে, মানে বাতাস, মানে কোথা থেকে এই সময় কোন বাতাস আসার কথা না, সেটার দিকে আরো অনেক স্তব্ধ হয়ে গেছে।
মানে সে ওয়াশরুম থেকে যখন ভয় পেয়ে রুমে চলে আসে বের হয়ে, তখন এসে দেখছে ওই গাছটা ধুলছে,
হ্যাঁ অনেক ধুলতে,
হ্যাঁ
ধুলার কারণে সে বাতাস আসবে কোথা থেকে, আর এমন সময় তো বাতাস
আমার বাইরে কোথাও কিছু নাই, শুধু
গাছটা এরকম হইতেছে। তো সেটার দিকে আরো ভয় পেয়ে গেল, তারপর সে ফিট হয়ে গেছে, কেউ নাই যে কিছু করবে বা বলবে। তো রাত্রে প্রায় 11:30 নাগাদ প্রিন্সিপালটা আসলো, সেই গাছ ছেড়ে দেখতেছে যে বাইরে তো চাবি দিয়ে যায়নি, তার মানে ভিতরেই আছে, কিন্তু কেউ খুলতেছে না। সে চিন্তা হলে ব্যাপারটা কি, সে দরজাটা মানে গেট ভেঙে তারপর ভিতরে ঢুকলো, সে দেখতেছে যে ওই ছাত্রীটা মানে ফিট হয়ে আছে। তো সে পানি পোড়াটা দিল অনেক কিছু, কিন্তু সুস্থ হলো না। এই মাস তিন যাবক আপনার অনেক জ্বর ছিল, পুরোপুরি কথা বলতে পারতো না, মাঝে যখন জিজ্ঞেস করা হতো যে তোমার কি হয়েছিল, তুমি এরকম করছিলে কেন, সে তখন আবার ফিট হয়ে যেত। এরকম অনেকবারই হয়েছে, তার কারণে সুস্থ করাটা তার মানে কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অনেক ডাক্তার কবিরাজ বলেন, অনেক কিছু দেখাইছে মারা গেল ওই অসুস্থতার মাঝে।
তাহলে মানে কি ঘটেছিল এক্স্যাক্টলি এটা জানতে পেরেছে কিভাবে? মানে
তার নানি আসার কথা ছিল, তার মাথায় ওই সময় একটাই আসছিল যে আমার নানু আমার কাছে আসার কথা, সে নানুকে দেখে তখন বলছে যে তুমি কোথায় ছিলা যে আমার সাথে তো এরকম হয়েছে, তা নানুকে
বলেছিল, তার
নানু
ঘটনাটা শেয়ার করেছে। কি বলবো, এটা যেহেতু অনেক আগের ঘটনা আর সেটা নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু মিরপুরের যে মাদ্রাসাটাই এই ঘটনাটা ঘটেছে, এই মাদ্রাসাটা বর্তমানে খুবই রিনাউন্ড একটা মাদ্রাসা এবং নাম বললে অনেকেই হয়তো চিনে যাবে, কিন্তু সেই জন্য আমরা নামটা বলছি না, যদিও নামটা আমি শুনেছি, অন এয়ারে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না প্রাইভেসির জন্য। আসলে এই প্রাইভেসি গুলোর জন্যই অনেক সময় আমরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি না, কিন্তু আমাদের প্রোগ্রামের স্বার্থে এবং আমরা যেহেতু কমিটমেন্ট করে থাকি যাদের ঘটনাটা আমরা শেয়ার করছি যেটা প্রাইভেসিটা বজায় রাখা হবে, দ্যাটস ওয়াই আমরা সেটা আমাদের ইথিক্যাল জায়গা থেকে আমরা করতে পারি না। আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি, আমি আমার গ্রামের বাড়ি যখন গিয়েছিলাম এবার ঈদের ছুটিতে, তখন যেটা হচ্ছে আমি একটা খবর পেয়েছি কুমিল্লার হোমনা এলাকায় একটা বাড়ির সন্ধান পেয়েছি, বাড়িটা প্রায় পাঁচতলা একটা বিল্ডিং এবং পাঁচতলার মধ্যে একটা রুম আছে যেই রুমটাতে একটা প্রবলেম হয়ে থাকে, এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং চেয়েছিলাম যে ভেতরের ফুটেজ নেওয়ার জন্য, ভিডিওটা নেওয়ার জন্য, কিন্তু আসলে এই যে প্রাইভেসি সেই জন্য ওনারা আসলে রাজি হয়নি, কিন্তু ঘটনাটা শেয়ার করেছে আমার সাথে সোহাগের কাছে যে ঘটনাটা শুনল, এটার সাথে কিছুটা সিমিলার কিছুটা মিল রয়েছে ওই ঘটনাটা। ঘটনাটা হয়েছে এমন, মানে ক্ষেতের মতো ছিল এটা, পরে বালি দিয়ে ভরা হয় এবং রাস্তার পাশেই পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করা হয়। তো বিল্ডিংটা তৈরি করার পরও কিছুদিন পর্যন্ত ফাঁকা ছিল বিল্ডিংটা, এরপরে আসলে ভাড়া দেওয়া শুরু করা হয় এবং বিল্ডিং এর সবগুলো রুম ভাড়া হয়ে যাওয়ার পরেও একটা রুম অনেকদিন ফাঁকা ছিল, প্রায় পাঁচ ছয় মাসের মতো ফাঁকা ছিল, সেটা হচ্ছে পাঁচতলার একটা ফ্ল্যাট। তো অবশেষে যাই হোক, এই পাঁচতলার ফ্ল্যাটটা তো ভাড়াটিয়া পাওয়া যায়। সেই পরিবারটা ওই বাসাতে ওঠার প্রায় এক মাসের মধ্যেই তারা বিভিন্ন জিনিসের অস্তিত্ব টের পেতে শুরু করে। তারা হঠাৎ এক সময় আবিষ্কার করে যে মাগরিবের নামাজের পর ওই ঠিক সন্ধ্যার সময়টার দিকে রুমে পাঁচতলা ফ্ল্যাটটার দক্ষিণ দিকে একটা রুম আছে, সেই রুমের সাথে জানালাও আছে দুটো এবং একটা বারান্দাও আছে, সেই রুমে কোত্থেকে যেন রক্ত পড়ে। প্রথমে মানে বুঝতে পারে নাই যে রক্ত পড়ার পর দেখে যে বেড়ালের পায়ের ছাপ আছে, তো ভেবেছে বেড়াল কোনো কোথাও থেকে কোনো কিছু নিয়ে এসছে হয়তো। এরপরে যেটা হয় যে তারা ফ্রিকুয়েন্টলি এটা দেখতে থাকে এবং একটা সময় ওনারা দেখতে পায় যে ছাদ থেকে টপ টপ করে রক্ত পড়ছে এবং রক্তটা পড়ে সাথে সাথে বেড়ালের পায়ের ছাপের মতো হয়ে যাচ্ছে রক্তগুলো, মানে এরকম তাদের চোখের সামনে হয়ে যাচ্ছে। এমন হওয়ার পরে মানে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, মানে আশেপাশের মানুষজন অনেক জড়ো হয়ে যায়, তারপর আসার পর নাকি অনেকেই দেখতে পেয়েছে এটা। তো আসলে আনফরচুনেটলি কেউ ভিডিওটা ওইভাবে ধরে রাখেনি, ওই সময় হয়তো আসলে অত মাথার মধ্যে কিছু ছিল না। তারপরে যেটা হয়েছে যে এই ঘটনাটা অনেকদিন চলতে থাকে এবং ওরা একটা পর্যায়ে মেনে নিয়েছে এই জন্য যে আসলে আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, শুধু রক্তই পড়ছে, ওকে ঠিক আছে আমরা তাহলে কোনো প্রবলেম না করি। কিন্তু তারা এক হুজুরের সাথে যোগাযোগ করেছিল এবং হুজুর এসেছিল তাদের বাসায় এবং হুজুরের ভাষ্য মতে যেই জায়গায় এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, আমরা জানি জিন উপর দিয়েও চলাফেরা করতে পারে, মাটি দিয়েও চলাচল করতে পারে, পাঁচতলার যেই রুমের মধ্যে প্রবলেম হয় ওই দিক দিয়ে জিনদের যাতায়াতের রাস্তা রয়েছে এবং কোনো একটা জিন নাকি এখানে আটকে গেছে এবং সে কোনোভাবে মুক্ত হতে পারছে না, তো এই জন্য এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এবং আমরা জানি যে রেজা ভাইয়ের কাছে আমরা শুনেছি এবং আমরা জানিও জিন বোকা প্রকৃতির হয়, দেখা গেছে একটা নির্দিষ্ট রুটই ব্যবহার করে, এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এবং ওই বাড়ির মানুষ এরপর থেকে এই রুমটা আসলে ইউজ করা ছেড়ে দিয়েছে, ফ্ল্যাটটা ছাড়েনি কারণ তাদের সাথে বাড়িওয়ালার একটা বেশ কয়েক বছরের চুক্তি হয়ে গেছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেই খুব শীঘ্রই এই বাড়িটা তারা ছেড়ে দিবে। কিন্তু দুঃখিত, প্রাইভেসির জন্য আসলে এর বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না, কিন্তু বিল্ডিংটাতে আমি দেখে এসেছি। তো যাই হোক, এই ঘটনাটা একটু শেয়ার করলাম আমাদের লিসনারদের সাথে এবং যেহেতু আপনার ঘটনার সাথে একটু মিল ছিল, দ্যাটস ওয়াই। ওকে, আমরা আপনার পরবর্তী ঘটনায় যাই।
ফ্রেন্ডের সাথে একটা ঘটনা হয়েছে, ফ্রাইডে তো আমাদের ছুটি, সেটাও আমি পড়ে একই, আমি মাদ্রাসায় পড়তাম।
আচ্ছা আচ্ছা।
বৃহস্পতিবার রাতে মানে একটু মজা করতেছিলাম হুজিদের সাথে, আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে মজা করতে করতে প্রায় রাত বারোটা হয়ে গেছে, সাধারণত আমরা নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যাই, তো আমরা তো সবাই অনেক ক্লান্ত হয়ে ঘুমাইছিলাম। আমার একটা ফ্রেন্ড, সে আমার পাশে ঘুমাইতো, সে আর কি হঠাৎ ডাক দিল যে দোস্ত আমি তো এরকম একটা স্বপ্নে দেখছি। তো বলতেছে যে আমি স্বপ্নে দেখছি যে তিনটা মহিলা আমাদের মসজিদের সিঁড়ি দিয়ে উঠতেছে এবং তাদের গায়ে থেকে চুল থেকে চোখ থেকে মুখ থেকে হাত থেকে রক্ত পড়তেছে। আমি বলতেছি যে কি বলিস তুই, অনেক ঘুমের মধ্যে হয়তো এইসব দেখছিস, ঘুমা কিছু হবে না। তো বলতেছে যে না দোষ, আমার তো খুব ভয় লাগতেছে। পরে বলতেছে যে দোষ, আমার তো টয়লেটে যাওয়া লাগবে, তো একটু আমার সাথে আয়, আমি এখন পারবো না কারণ আমার প্রচন্ড ঘুম আছে, তুই যা সমস্যা নেই, ভয় পেয়েছ না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে কিছুক্ষণ পর ও আসলো, এটা আমাদেরকে পরেও শেয়ার করছে। তো ও আসলো, আসার পর সে সিঁড়ি নামতে হবে নিচে, টয়লেটের নিচে, ঠিক আছে। তো নিচে নামতে হবে, ওই সিঁড়ি দিয়ে তাকিয়ে দেখে কি যে সে ঘুমের ভিতরে যে স্বপ্নটা দেখলো যে তিনটা মহিলা তাদের শরীর থেকে রক্ত পড়তেছে, ঠিক হুবহু সেই রক্তগুলা পড়তেছে, সিঁড়ি ভেসে গেছে। তো সে এটা দেখে ওখানে ফিট হয়ে গেছে, ফিট হওয়ার সময় চিৎকার দিচ্ছে। তো আমরা ঘুম ভেঙে গেছে, সবার অনেকে ঘুম ভেঙে গেছে। পরে সে আমি উঠলাম, সবাই সাথে গেলাম যাবতীয় কৌশল মানে মাটি পড়ে আছে ফ্লোরে, হুজুর আসছে বলছে যে দেখতো কি হয়েছে। পরে আমরা একটু নিচে দিয়ে গেলাম, যাই দেখি যে রক্ত তেমন একটা কিছু দেখতে পাইনি, কিন্তু পায়ে একটা ছাপ দেখতে পেয়েছি যে কিছু কেউ আসছে এখানে। এটা আমরা বিলিভ করতে পারি যে কেউ হয়তো এখানে আসছে, যার কোনো হয় ভয় পেয়েছে। ওকে নিয়ে রুমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওকে হুজুর পায়ে পড়া দিল নগদেই, তারপর একটু দোয়া দূর পরে ওকে ফু দিল, তারপরে ওর জ্ঞান ফিরলো, তারপরে ওকে ঘুম পাতিয়ে দিচ্ছে যে এখন ঘুমা কিছু হবে না। তো ঘুমানো ঘুম থেকে উঠে দেখে ওর খুব প্রচন্ড জ্বর। এখন আমি হুজুরকে বলছিলাম যে হুজুর রাতে তো আমাকে এরকম ঘুম বলছে, তো বলছে যে হয়তো কিছু একটা হইতে পারে। তো পাশে আবার কিরকম ছিল আমাদের মাদ্রাসার পিছনে আর কি অনেক ময়লা আবর্জনা ফেলানো হয়, ওই জায়গাগুলো আর কি এত চলাচল মানুষের কোনো চলাচল নেই, পিছনে জায়গাটা প্রচন্ড ফাঁকা জায়গা। তাকে বলছে যে হয়তো পিছনে কোনো সমস্যা হয়েছে। তো আমাদেরকে পরে আর হুজুর কিছু বলে নাই। তো ও প্রায় মাস তিনি যাবত অসুস্থ ছিল, তাকে বলছেন কিন্তু তুই তো আমাকে এরকম বলেছিলি, কিন্তু ওখানে কি হয়েছে? তো বলছে বিশ্বাস করবি না, তুই আমি স্বপ্নে যা দিচ্ছি সেখানে তাই হয়েছে। তা আমি বিশ্বাস করতে পারছিলাম যে আমি সত্যি দেখবো কিনা। এই ঘটনার পর সে আর কি অনেক অসুস্থ হওয়ার পরে সুস্থ হলো আল্লাহর রহমতে, কিন্তু সে আর কি একটু অন্যরকম হয়ে গেছে আগের তুলনায়। সে সাধারণভাবে চলাফেরা করতো বা কথা বলতো, সে একটু মানে এখন
কিছুটা পরিবর্তন হয়েছে। এখনো কি সেই অবস্থায় আছে?
হ্যাঁ না, এখন সে মোটামুটি সুস্থ অবস্থা পড়াশোনা করতেছে।
এটা ছাড়াও আপনার আরো একটা ঘটনা আছে, আমরা ওই ঘটনাটার দিকে যাই।
সেটা হলো আমার নেক্সট মাদ্রাসা।
কোথায়?
এটা হলো আমার উত্তরাতিন,
উত্তরার কোন একটা মাদ্রাসা,
উত্তরার একটা মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র সংখ্যা তেমন তো বেশি না, মাদ্রাসা ছোট প্রাইভেট মাদ্রাসা। তো মাদ্রাসা হলো নিচতলা দোতলা, দোতলা পর্যন্ত মাদ্রাসা এবং সাততলা বিল্ডিং, থার্ড ফ্লোর থেকে ফ্ল্যাট মানে মানুষ ভাড়া থাকে। যখন ঘর সমস্যাটা হইতেছিল, তো প্রায় আমি ওই মাদ্রাসায় যাওয়ার প্রায় মাস তিনেক যাবত পর আমরা অনেকে খেয়াল করতাম যে আমরা ক্লাস করতেছি, তারপরে নামাজ পড়তেছি, সমস্যা হইতো। তার আগে বলি যে আমরা যখন ক্লাস করতাম, আমাদের একটা নিয়ম ছিল যে ক্লাসের টাইমে কেউ টয়লেটে যেতে পারবো না, ক্লাসের টাইমে কেউ উঠতে পারবো না, কথা বলতে পারবো না, এরকম একটু নিয়ম ছিল। তো আমরা সেই নিয়মে যে চলতাম, তার কারণে ওঠা হইতো না, টয়লেটে যাওয়া হইতো না। তো আমাদের টয়লেটের টাইমও ফিক্সড করা ছিল। যখন ক্লাস টাইমে আমরা খেয়াল করতাম যে টয়লেটে কেউ পানি কল ছেড়ে পানি ভরতেছে বালতিতে, তারপর কেউ গোসল করতেছে, আমরা কি খেয়াল করতাম না অনেক সময় পড়ার কারণে। কিন্তু অনেকে আবার খেয়াল করতো যে এই জন্য এই সারে বলতো যে কিছুটা হইতেছে। আমরা হুজুরকে এটা জানাইছি, কিন্তু হুজুর তেমন পাত্তা দেয়নি, কারণ বলছে যে হয়তো কেউ না কেউ দুষ্টেম করে। তো হুজুরকে এমন কিছু বলে নাই। কিন্তু এক পর্যায়ে যখন আমরা একদিন ঘুমিয়ে আসি, ওইটাও থার্সডে ছিল, তাহলে রাত করে ঘুমিয়েছি, ঘুমের সময় খেয়াল করলাম যে কেউ দেওয়ালের পাশ দিয়ে হাঁটতেছে, ফ্লোরে না পাশের দেওয়াল গুলাতে, এই দেওয়ালে হাঁটতেছে। এই শব্দটা প্রচন্ড আকার হয়েছে, এমনকি উপরে ফ্লোর থেকে, যেমন আমরা তো দোতলায় থাকতাম, তৃতীয়তলার থেকে কেউ পাটা পোতা দিয়ে যদি মানে বাটে, মশলা বাটে, সেই শব্দটা কিন্তু সাধারণত একটু জোরেই হয়, এই শব্দটা আমরা পাইতেছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর শব্দটা পেয়েছি টয়লেটে কেউ পানি নিয়ে করতেছে, তখন আমরা ওই সময় টয়লেটে গেছি যে কে হলো। হ্যাঁ, আমরা গেছি, কিন্তু দেখলাম যে না, টয়লেটের বালতি আমাদের শুকনে আছে, কারণ আমরা সেই পানি কোনো চিহ্ন মাত্র নেই। তো আমরা তাই তিন চারজন আমরা উঠছি, উঠার পরে তো বলতেছি একজন একজন বলতে চল তিনতলায় যায়। তিনতলায় যাওয়ার পরে দেখি যে কি হইতেছে, তারা কি আসলে কোনো মেহমান টেহমানের কারণে কি মশলা বাটতেছে না কিছু একটা অন্য কিছু। আমরা আমার হুজুরকে ফোন দিলাম যে হুজুর এরকম আমরা সমস্যা হইতেছে, তা আপনি মাদ্রাসা আসেন, সে বাসায় থাকতো। তো মাদ্রাসা আসার পর বলছে কি যাও তোমার সিকিউরিটি ডাক দাও। তো ডাক দিলাম, সে আসলো, আসার পরে তাকে বললো যাও ওদের সাথে, তোমরা প্রত্যেকটা ফ্ল্যাটে চেক করে দিও কাদের বাসায়। তার আগে একটা ঘটনা বলি যে আমরা তার আগে দিয়ে তৃতীয় তলায় গেলাম, চারজন আমার ফ্রেন্ড, চারজন যাওয়ার পরে ডাক দিলাম যে হ্যালো আঙ্কেল, এই যে আপনার বাসায় কি কোন বাটা বুদে দেখেছে, বাটা হইতেছে? তো সে বলতেছে কই আমাদের কিছু হইতেছে না। কেন না বলতেছি? না আঙ্কেল, আমরা তো ঘুমিয়েছিলাম কিন্তু অনেক ডিস্টার্ব হয়ে অনেক ঘুম ভেঙে গেছে, এরকম অনেক শব্দ পেতেছি, বাটা বুদে কেউ বাড়তেছে, হাতুড়ি পিড়িতেছে এরকম। তো বলছে কি বলো কি তুমি, আমরা তো এই শব্দটা পেতেছি। তো আঙ্কেলকে আগে কিছু বলি নেই, না বলে আমরা নিচে চলে আসলাম। আশা করি হুজুরকে ফোন দিলাম, হুজুর আসলো। আশা করি সিকিউরিটি ডাক দেওয়ার পর তার সাথে গেলাম। হুজুর বলছে যে প্রত্যেকটা ফ্ল্যাটে চেক করবো যে কোন কোন ফ্ল্যাটে এরকম শব্দ হইতেছে। তো আমরা প্রত্যেক ফ্ল্যাটে চেক করতে করতে আপনার সাততলা পর্যন্ত প্রত্যেকটা ফ্ল্যাটে চেক করছি। সবাই বলছেন না আমরাও শুনি, কেউ বলছে যে এখন শুনতে পাইতেছি না, কেউ বলছে না আমরাও শুনছি, এর আগেও শুনছি। তো এক পর্যায়ে খেয়াল করলাম যে ছাদের যে টাঙ্কিটা যেখানে পানি রাখা হয় ওই টাঙ্কিতে শব্দটা আসতেছে, ওখানেও শব্দটা হইতেছে, হচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে না এখানে যদি থাকি তাহলে হয়তো কোনো সমস্যা হইতে পারে, আমরা না থাকাটাই ভালো। তো নিচে চলে গেলাম, হুজুরকে বললাম হুজুর এরকম হইতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তোরা যা ইয়াকে। আমি হুজুর অফিসে ছিলাম, তো হুজুর ফোন দিল ইয়াকে, ইসলাম আমার একটা হুজুর আছে জিন হুজুর না সবাই পরিচিত, সবাইকে অনেকে চিনে। তো ওই হুজুরকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ওনাকে বললো যে হুজুর আমার তো মাদ্রাসা এরকম সমস্যা হইতেছে। তো হুজুর কিছু বলেনি, শুধু বলছে যে তুমি নতুন মাদ্রাসা খুলছো তো হয়তো তোমার মাদ্রাসায় অনেকে একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই তুমি একটু কেঁচুমাটি আর পানি নিয়ে আসো। তো কেঁচুমাটি আর পানি আসে, তো ওই হুজুর আর কি ওইটা ঢাকা ছিল না, তার কারণে সে সামনাসামনি হইতে পারেনি, কিন্তু ফোনে সে পানি পরে এবং ইয়া দিচ্ছেন আপনি কেঁচুমাটি পরে দিচ্ছে। তো আমার হুজুর বললো যে আচ্ছা সোহাগ তুই নিচে থেকে মাটি নিয়ে আস আরো আর পানি নিয়ে আস। তো আমরা বালতি ভরে পানি নিয়ে আসি এবং মাটি নিয়ে আসি, এই মাটিগুলো পোড়া মাটি এসে মিক্স করে আপনার বাড়ির চারপাশে দিল এবং পানি পোড়াগুলো প্রত্যেকটা দেওয়ালে ছিটিয়ে দিচ্ছে। এরপর থেকে শব্দ হয়তো শুনতে পাইনি কিন্তু অনেক অনেক রকম বলতো যে নদীছে, কিন্তু অনেক মাঝে মাঝে এরকম হইতো যে কিছু আসলে শুনতে পাইতেছে, এই ছিল আমার ঘটনাটা।
তো সেই মাদ্রাসাতে কি এখনো আপনি আছেন?
না আমি এখন আমাদের গ্রামে চলে আসছি।
আচ্ছা আপনি কি জানেন যে সেই মাদ্রাসার কি অবস্থা বর্তমানে?
যেহেতু প্রাইভেট মাদ্রাসা ছিল, তো মাদ্রাসায় কন্ট্রাক্ট ছিল 6 বছর, তো 6 বছর শেষ, এই বছর আর কি আপনার আবার মাদ্রাসা চেঞ্জ করছে।
আচ্ছা মানে তারা ওই বিল্ডিংটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। ওকে, সো আপনার কাছে আসলে লেটেস্ট নিউজটা নাই যে
এখন
কোন ধরনের কোন প্রবলেম আছে কিনা? যাই হোক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জার্নিতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, অনেকদিন ইচ্ছা ছিল যে এখন রেডিও প্রোগ্রামে আসবো। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন? যে
অবশ্যই দোয়া করি, কিন্তু আমরা সেই সাথে দোয়া করি এই ধরনের ঘটনা যেন আপনার সাথে আর না ঘটে।
জি ভাইয়া, এটা আমি পছন্দ করতে
চার মিনিটের ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কেবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও দেখব ডর চার মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কেবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন, এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর
যাক, সোহাগের ঘটনা শোনা হয়ে গেছে এবং শুরুতেই বলেছে যে আজকের জার্নিটা মানে হন্টেড প্লেসে যে ডর রেকর্ড করার আজকেই হচ্ছে শেষ পার্ট, এবং আজকে সেই জন্যই আসলে আমি আর লোবান আজকে আমাদের অতিথি একজন মাত্র অতিথি ছিল, তার ঘটনা আমরা শুনে ফেলছি। এখন যেটা করব আমরা আস্তে আস্তে বরাবরের মতোই আমরা কিন্তু যেই হন্টেড প্লেসে যাই সেই ঘটনাগুলো আমরা বলি, এবং গত অনেক দিন ধরে বিভিন্ন হন্টেড প্লেসে যাওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স
গেদার করেছি আমরা, বিশেষ করে আমি আর লোবান, অনেক ধরনের এক্সপিরিয়েন্স সম্মুখীন হতে হয়েছে এবং লোবানও ওই মুহূর্তে আছে আড্ডায়, তাই না লোবান? অনেক ঘটনা আছে কিন্তু আমাদের,
যেরকম শুধু যে ভয়ের ঘটনা সমান সেটাই না, অনেকগুলা ফানি, অনেক কষ্টকর জার্নিতে হাঁটতে হাঁটতে আমরা হাঁটতেছি তো হাঁটতেছি অনেক রকম প্রবলেম, অনেক অনেক
প্রতিটা প্রতিরূপ আলাদা হয়েছে। বলবো যে আসলে কি ধরনের ফানি ঘটনাও ঘটেছে আপনাদের সাথে শেয়ার করবো, তবে আজকে শেষ জার্নিতে এসেছি আমরা। আমরা শেষ বলবো না, যে আপাতত হয়তো আমরা কিছুদিনের জন্য একটু রেস্টে যাব। আমরা মানে ডর সবসময় পরিবর্তনশীল একটা প্রোগ্রাম এবং সবসময় চেষ্টা করা হয় লিসনারদের কথা চিন্তা করে বিভিন্ন ভাবে সাজানোর জন্য, হয়তো আবারও ব্যাপক পরিসরে আবারও আমাদের জার্নি শুরু হবে। আপাতত আমরা বলতে পারি কিছুদিনের জন্য আমরা জার্নিটা স্টপ করছি, তবে এই যে এত বড় একটা দীর্ঘ জার্নি গেছে সেই জার্নির ফাঁকে আমাদের অনেক ঘটনা ঘটেছে, এটা আস্তে আস্তে শেয়ার করব। তবে একটা ঘটনা লোবান, তোমার একটা ঘটনা আজ পর্যন্ত তুমি শেয়ার করো নাই।
আমি আসলে ঘটনা ধরো যে আমার তোমার জার্নিগুলাতে যে যেও কিন্তু অনেক রকম ঘটনা ঘটছে,
না ওই ঘটনা না, তোমার একটা পার্সোনাল ঘটনা আছে এবং
ঘটনা কয়েকটাই আছে আজ পর্যন্ত আমার জীবনে, চার পাঁচটা ঘটনা আছে। একটা অনেক আগে আমি শেয়ার করছিলাম একটা কোন ঈদের কোন প্রোগ্রামে, ট্রেন মিস করার,
কিন্তু আমি কিছুদিন আগে হঠাৎ করে তোমার কাছে একটা ঘটনার কথা শুনেছি এবং ঘটনাটা শুনে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে এই ঘটনাটা ডরের লিসনার যারা আছে তারা যদি শুনে তাদের কাছেও ভালো লাগতে পারে।
তবে জার্নিটারে কিন্তু মিস করবো আমি, আমাদের এই ভ্রমণগুলো কিন্তু আসলে বেশ ছিল।
তুমি তো মিস করবাই, সাথে আমার পকেট থেকে টাকা খোশানোর যে বিষয়টা ছিল ওটাও
কিন্তু আমিও খরচ করতাম
সময়। আসলে আমি লোবান দুজনে
সত্যি কথাটা বলে দিই, সব টাকা অফিস আবার দিয়ে দিত।
কি সুন্দর করে অফিসের প্রশংসা করে দিল।
যাই হোক লোবান, তোমার এই ঘটনাটা বলবো আছে, আজকে আমরা সবাই মিলে মুগ্ধভাবে তোমাদের ঘটনাটা শুনছি।
তুমি তো ভালো বক্তা না।
ওকে, এটা হচ্ছে আমি তখন এবিসি তে আসিনি, অন্য একটা রেডিওতে চাকরি করি। সেদিন ছিল 21 ফেব্রুয়ারি, আমরা সাভার অর্গানাইজেশনটা ওইখানে 21 ফেব্রুয়ারির, আমি তো মানে গান বাজনা করি ওখানে, 21 ফেব্রুয়ারির প্রোগ্রাম করলাম ভোরবেলা থেকে, একেবারে ভোর 6টা থেকে প্রায় দুপুর 12টা পর্যন্ত আমি প্রোগ্রামে প্যাড বাজালাম। এরপরে ওইখানেই আমাদের সাথে যিনি ছিলেন আশিসদা, আমাদের উনি আর কি দাওয়াতগুলি দিতেন প্রোগ্রামের জন্য, উনি হঠাৎ করে বলল যে লোবান আমরা চলো, আমি তুমি প্রবাল নামে আর একজন, আমাদের তিনজনের চলে যেতে হবে মাগুরা,
মানে ওখান থেকে ডিরেক্ট মাগুরা চলে যাবো,
সাভার থেকে মাগুরা চলে যাবো। এবং আমি কিন্তু খুব ক্লান্ত, অলরেডি ক্লান্ত, তো যেতে চাচ্ছিলাম না। তারপরে আশিসদার কারণে রওনা হলাম, লাঞ্চ করে হয়তো 3:30-4টার দিকে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। মাগুরা যেতে যেতেই রাত 8টা, এরপরে মাগুরা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার ওই যে ওইগুলাকে কি বলে টেম্পো,
টেম্পো আচ্ছা
পিছনে বসা যায় গ্রামের টেম্পো, এগুলাতে করে অনেক দূর, কত দূর আমি জানি না, 1.5 ঘন্টা লাগছিল। তো গেলাম ওখানে, প্রোগ্রাম হলো 12টার উপর পর্যন্ত আমরা গান বাজনা করছি, আমরা একটু খাওয়া দাওয়া করলাম এবং আমরা ওই যে টেম্পোটাতে করে গেছিলাম ওই টেম্পোটা কিন্তু আমরা আমাদের জন্য রেখে দিছি, ওটাতে করেই আমরা আবার মাগুরা স্ট্যান্ড পর্যন্ত ফিরি।
এবং তোমার যে বর্ণনা শুনলাম, বর্ণনা বেশ ভালো, একটা গ্রামের
একেবারে গণ্ডগ্রাম, একেবারে গণ্ডগ্রাম, সেখানে স্টেজের কথাটা বলতে পারি, সেখানে আসলে কারেন্ট ছিল কিন্তু ওই কারেন্টে মানে ইনস্ট্রুমেন্ট গুলি বাজানোর কারণে আর কোন লাইট জ্বালানো যায়নি,
ভোল্টেজ এত কম,
হ্যাঁ ভোল্টেজ এতটা কম, এবং বাকিটা চলছে কিন্তু হ্যাচাকে, হ্যাচাক লাইট। হ্যাঁ, মাগুরা স্ট্যান্ড থেকে বহু দূরে 1.5 ঘন্টা যদি টেম্পো চলে, টেম্পোটার কথা বলি, এতে কিন্তু সামনে এমন একটা অয়েল দিয়ে এটা চলে যে নাকমুখ খুব জ্বলছিল। যাই হোক, আমরা চলে গেলাম, প্রোগ্রাম শেষ হলো, আনুমানিক 1টা বা 1টার দিকেই মাগুরা স্ট্যান্ডের উদ্দেশ্যে ওই সেম টেম্পোতে করে আবার স্ট্যান্ডের দিকে আবার রওনা দিলাম। তো আসতেছি ফাইন, যথারীতি নাকমুখ জ্বলতেছে, আমি পিছনে বসা, ড্রাইভারের সাথে বসা আমাদের আশিসদা, প্রবালদা নামে একজন, আমরা দুজন হচ্ছে পিছনে বসা। তো আমার তখন প্যাড মাত্র রিসেন্ট নেওয়া, স্ট্যান্ডের কাভারটা তখন আমি বানাইনি। তো আসতেছি আসতেছি অনেকক্ষণ, 30-40 মিনিট পার হয়েছে, হঠাৎ দেখি রাস্তার মাঝে বড় একটা গাছ ফলানো। আমার অভিজ্ঞতা নাই, আমি মনে করতেছি গাছটা রাস্তার মাঝে ভেবে পড়ে গেল। আমি মনে মনে চিন্তা করতেছি যে এখন যদি গ্রামের 2-4 জন লোক পাওয়া যেত গাছটারে ধরে একটু সরাই দিলে আমরা টেম্পোটা আবার চলতে পারত। এটা চিন্তা করতেছি চিন্তা করতেছি, হঠাৎ পিছন থেকে একটা লাইট জ্বলে উঠল, তার ঠিক 2-3 সেকেন্ড পরে তার পিছন থেকে আর একটা লাইট, এবং তারও 1-2 সেকেন্ড পরে তার পিছন থেকে আর একটা লাইট,
টর্চ লাইট।
আচ্ছা, হ্যাঁ, আমি মনে মনে খুশি হয়ে গেলাম, যাক মানুষ পাওয়া গেছে। কিন্তু আমাদের সাথে যে আশিসদা ছিলেন উনি বুঝে ফেলছে, উনি খুব ফিসফিস করে বলতেছে, লোবান পজিশন নাও, প্রবাল পজিশন নাও, পজিশন, তোমরা গাড়ির থেকে নামো, ধরতে পারছি, এরকম ফিসফিস করে বলতেছে। এর মধ্যেই হয়েছে কি, যখন আমি বুঝতে পারছি যে সামথিং ইজ রং, আমাদের গাড়ি থেকে নামতে হবে, আমার স্ট্যান্ডের কিন্তু তখন ব্যাক ছিল না, স্ট্যান্ডটা আমি যখনই ধরছি ওদের টর্চ লাইটে স্ট্যান্ডটা চকচক করে উঠছে, এবং আমার ধারণা ডাকাতরা মনে করছে আমরা র্যাব, কারণ আমরা সবাই 21শে ফেব্রুয়ারি, তো আমরা সবাই কালো পোশাকই পরাছিলাম, কালো জুতা, কালো শার্ট, কালো প্যান্ট, এবং আমরা তিনজনই
কালো পোশাকে,
একদম কালো পোশাকে ডাকাতরা
ওগুলো ডাকাত পড়েছিল, তাহলে
ডাকাত পড়ছিল, টর্চলাইট ধরেছিল, ওরা ইচ্ছা করে
ফেলে এটা প্রতিবন্ধকতা তৈরি করছে,
প্রতিবন্ধকতা তৈরি করছিল। যাই হোক, এর মধ্যে সবকিছু মিলায় হয়তো 30-40 সেকেন্ড আমি বুঝে গেছি যে আমি কোন একটা বিপদে পড়ছি এবং আমরা বিপদে পড়ছি। আমরাও গাড়ি থেকে স্ট্যান্ডার নিয়ে, আমার তখন আর কিছু মাথায় কাজ করতেছে না, আমার নতুন প্যাড, আমার টার্গেট হচ্ছে প্যাড বাঁচানো এবং আমি বাঁচা। হ্যাঁ, স্ট্যান্ডার যখনই চকচক করে উঠছে, টপ 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 তিনটা লাইটই বন্ধ হয়ে গেল এবং ওদের যে দৌড়ানো শুরু করলো আমরা স্যান্ডেলের শব্দ স্পষ্ট শুনতেছি। এদিক ওরা যতটুকু ভয় পাইছে কি না পাইছে জানি না, আমরা কিন্তু চরমভাবে ভয় পাইছি। আমরা ওইখানে থেকেই শুনছি যে জায়গায় একটু রাস্তায় ঝামেলা আছে, এরা নাকি প্রচুর মারধর করে, টাকা পয়সা টসা না পেলে অনেক মারে ধরে। ওরা মনে হয় বাম দিকে গেল আর আমরা মাটির রাস্তা দিয়ে ডান দিকে দৌড়ানো শুরু করলাম। রাস্তাঘাটকে
টেম্পো সব ফেলে,
টেম্পো ফেলায়, ড্রাইভারের কোনো খোঁজ খবর জানি না আমরা। শুধু প্যাডটা আমি ঘাড়ে উঠাইছি কোন রকম, হাতে স্ট্যান্ড, মাটির রাস্তা দিয়ে দৌড়াচ্ছি। আসলে আমাদের তো দৌড়ানোর অভ্যাস কম, অল্প একটু দৌড়াই কিন্তু ক্লান্ত হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে বেশ খানিক দূর যাওয়ার পর আমরা দৌড়াচ্ছি না, আমরা জোর পায়ে হাঁটতেছি। রাস্তা কিন্তু অনেক কাদা, কাদার কারণে আমার মাটির দিকে তাকাই আমরা সবাই হাঁটতেছি।
হাঁটাটা একটু দৌড়ানো টাইপ,
দৌড়ানো ফাস্ট। তো যাইতে যাইতে একটা জায়গায় আমি দেখলাম যে একটা বেড়া মতন আছে, বেড়াটার ওখানে এসে আশিস দা এবং প্রবালদা মনে হয় বায়ে চলে গেল আর আমি ঢুকে গেলাম ডান পাশে। জাস্ট এক সেকেন্ডের একটা ভুল, যখন আমি খেয়াল করছি সামনে তাকায় দেখি আশিস দা নাই, প্রবালদা নাই,
তুমি একা হয়ে গেছো,
আমি একদম পুরাই একলা হয়ে গেছি।
আচ্ছা,
চরম ভাবে ক্লান্ত এবং আমি শেয়ালের ডাক শুনতেছি, মানে অসংখ্য শেয়াল আশেপাশে কোথাও আছে, ডাকগুলা মনে হচ্ছে খুব দূরে না, কাছাকাছি। এবং শেয়াল একলা মানুষ পেলে কিন্তু বাঘের মতো ডেঞ্জার,
রাইট? শেয়াল একা মানুষ পেলে খুব বিপজ্জনক,
খুবই ডেঞ্জারাস। এবং যেই মুহূর্তে আমি নিজের আবিষ্কার করলাম যে একা, এই মুহূর্তটা আমি তোমার বোঝাইতে পারবো, এবং সাথে সাথে আমি ফিল করতেছি যে আমি কাঁপতেছি ভয়তে ভয়তে, পিছনে ডাকাতের ভয়, চারিদিকে শেয়ালের একদম হুক্কা হওয়া আওয়াজ, খুবই একটা মানে ভয়ঙ্কর অবস্থায়, অন্ধকার কি গুটগুটে অন্ধকার, মানে মনে হচ্ছে যে অন্ধকারের সাথেই আমি ধাক্কা খাচ্ছি। ঠিক এই সময় কোন একটা কিছুর সঙ্গে আমি ধাক্কা খেলাম নাকি হোঁচট খেলাম, আমি একটা ছোটখাটো একটা গর্তের মধ্যে পড়ে গেলাম, হাতের থেকে প্যাডের স্ট্যান্ডটাও পড়ে গেল। তো আমি স্ট্যান্ডে ওঠানোর জন্য ওই সোজাই হাতটা দিয়ে আবার স্ট্যান্ডটাও উঠাইতে গেছি, ওঠানোর সাথে যখন পড়লো তখন আমার মনে হলো যে এটা মনে হয় স্ট্যান্ড না, লোহা না। আমি উঠালাম, উঠায় অনেক হালকা, আমার স্ট্যান্ডের চেয়ে অনেক হালকা। ওঠানোর পরে আমি বুঝলাম যে এটা একটা হাড্ডি, এবং সম্ভবত হাড্ডি মানে কি মানুষের হাড্ডি হওয়ার সম্ভাবনা,
তুমি তো আন্দাজ করতেছো হাড় হতে পারে, দেখছো তুমি, মোবাইল টোবাইল ছিল মানে?
আমি ওটা ফেলে দিয়ে তারপর আলো মারলাম, মনে হলো যে একটা গাছের ডাল নাকি হাড্ডি, আবার ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি স্ট্যান্ডটা এবার ধরলাম, এবার আমার হাতে স্ট্যান্ডটাই আসলো, এবং এক হাত দিয়ে স্ট্যান্ড উঠাচ্ছি আর এক হাত দিয়ে আমি মোবাইলটা বের করে আলোটা মারলাম, দেখলাম যে আমার হাতে স্ট্যান্ড এবং নিচে পড়ে আছে একটা হাড্ডি, যেটা মনে হচ্ছে মানুষের হাড্ডি। আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো কবরে পড়ছি। উঠে ততক্ষণে তো আমার হাতে টর্চের আলোটা জ্বলতেছে, এবং একই সাথে আমি চিন্তা করতেছি যে আমি প্রবালদারে আশিসদারে ফোন দিব। মানে সময়টা কতটুকু দ্রুত যাচ্ছে জানি না, কিন্তু আসলে মাথা কাজ করতেছে না এবং আমি কিন্তু কাঁপতেছি,
এই সিচুয়েশনে কাজ করেও না।
হ্যাঁ, আমি যে আমার মানে স্পষ্ট মনে আছে যে আমার বাম হাতে মোবাইল, আমার হাতটা কাঁপতেছে, এতটাই নার্ভাস আমি। তো আমি তো স্ট্যান্ডার নিয়ে উপরে উঠলাম, তারপর আমি আশেপাশে একটু লাইট মারলাম এবং তখন দেখলাম আমি আসলে একটা কবরস্থানে,
আশেপাশে
কয়েকটা কবর, যেটার মধ্যে যে গ্রামে যে বাঁশের বেড়া দেওয়া, যে
চতুর্দিকে বেড়া দিয়ে রাখে
এরকম একটা কবর, পিছনে হচ্ছে ডাকাত, আমি আছি একটা কবরস্থানের মধ্যে এবং আশেপাশে অনেক শেয়ালের ডাক। মনে হচ্ছে যে আমার
উপরে এলাকা সম্পর্কে কোনো আইডিয়া নেই,
বিন্দু মাত্র ধারণা নেই। এরপরে আমি এখন কি করব, আমি মানে মনে হচ্ছে যে আমি স্টিভ হয়ে গেছি, আমার সারা গায়ে কাদা মাটি লেগে গেছে। দুই পা তিন পা সামনে আসলাম, ফোনে চেষ্টা করতে আসি আশিসদারে, কিন্তু নেটওয়ার্ক নাই। কি করবো, আমি চিন্তা করলাম যে আমার মনে হয় এখন একটু আসলে মাথা ঠান্ডা করার দরকার। ডাকাত যদি টের পায় বিপদ, শেয়াল যদি টের পায় তার চেয়েও বেশি বড় বিপদ।
মানে এখানে এলিমেন্ট ভয়ের অনেকগুলা,
অনেকগুলা,
ডাকাত, কবর, শেয়াল।
শেয়াল কবর স্থানেই তো শেয়ালের গানাগোনাটা আরো বেশি,
আরো বেশি। হ্যাঁ,
দু এক পা হেঁটে আমি একটা গাছের নিচে দাঁড়ালাম যে যদি পিছন পাঁচটা অন্তত যাতে শেল্টার পাই। অন্ধকার, কিন্তু অনেক অন্ধকার, সামনে কোন একটা কবর বা একটা উঁচু জায়গা, একটু ঘাস আছে সেখানে। দেখলাম যে আস্তে আস্তে কিছু একটা মানে অবয়বের মতন হয়ে উঠলো,
কোথায়
সামনে একটা কবরের মতন জায়গা, একটা কবরই পরে আমি টের পেয়েছিলাম। দেখলাম যে একটা একদম হুবহু একটা মানুষের মতন, অন্ধকার, অন্ধকারের ভিতরেই আরো কালো, মানে দেখা বোঝা যাচ্ছে যে এই কালোর চেয়েও ওইটা যেন আরো বেশি কালো, এবং একটা কবর বা সামথিং এর সে মাঝখানে রেখে সে কয়েকটা পাক দিল, এবং আমি কিন্তু একদম পাথরের মতন দাঁড়ায় থেকে দেখতেছি।
এবং মানে কোন একটা কবরকে ঘিরে সে ঘুরতেছে,
কবরটা আমি পরে টের পাইছি, কিন্তু ওই সময় দেখতেছি সে যেন কয়েকটা পাক দিচ্ছে।
আচ্ছা,
কতটুকু সময় গেছে আমি তাও জানি না, আমি একদম পাথরের মতন দাঁড়ায় আছি। কয়েকটা, চারটা কি পাঁচটা সাতটা আমি জানি না, একটা যেন একটু গাছের দিকে এগিয়ে গেল এবং আমি আর দেখলাম না, এবং এতক্ষণ মনে হচ্ছে যে আমি দাঁড়ায় থেকে যেন অজ্ঞান ছিলাম। জিনিসটাও সরে গেল বা ছায়াটাও একটু সরে যাওয়ার সাথে সাথেই আমার ফোনটা বেজে উঠল। আশিসদা ততক্ষণে ফোন দিছে, তারাও আমার ট্রাই করতেছিল, আমি কিন্তু ট্রাই করতে পারিনি। একবার ফোনটা ধরলাম, মানে একদম কাদো কাদো সরে বললাম, জাহিরটা আমি মনে হয় কোনো একটা কবরের স্থানের মধ্যে আসি, এটা যে কবরস্থান শিওর, আমরা চিনি না দেখে আমাদের কাছে অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু পাশেই গ্রাম ছিল, বেশ কিছু মানুষ নিয়ে জাহিরটা হ্যাচাক টর্চ তারপর যে বললম এবং দশ বারো জন মানুষ নিয়ে আসলো। চার পাঁচ মিনিটের মধ্যে আমি কিছু শব্দ শুনতে পারছি, হই হই ওই যে গামলা টামলা পিটাতে পিটাতে আসছে যাতে ডাকাতটা সরে যায়। হ্যাঁ, তো যাই হোক, পরে আশিসদারা আসলো, আমি আশিসদাদের সাথে আবার ওনাদের গ্রামে গেলাম।
কবর ছিল
ওনারা আলো এবং টর্চ নিয়ে আসার পরে আমি ওই জায়গাটা আবার খেয়াল করার চেষ্টা করছি। আশিসদারা তখন কিছু বলিনি, কিন্তু খেয়াল করছি যে এই জায়গায় আমি যে একটা জিনিস দেখলাম, এই জিনিসটা কি এখানেই ছিল? তো দেখলাম যে একটা কবর, এবং আমার ধারণা যে এই কবরটার পাশেই কোন একটা ছায়া বা শেড যেটাই বলি কয়েকটা মানে চক্কর দিছে এরকম। পরে আশিসদাদের সাথে আমি আবার ফিরলাম, ফিরে আসাটা অনেক কষ্টকর ছিল।
ওকে, মানে লোভান আসলেই কিন্তু আমার কাছে মানে দুর্দান্ত রকমের লাগছে তোমার ঘটনাটা।
হচ্ছে যে একসাথে কতগুলা ভয় তুমি চিন্তা করো, এদিকে হচ্ছে আমি দৌড়াতে দৌড়াতে পড়ে গেলাম কবরস্থানে, শিয়ালের ভয়, প্রথমে ডাকাতের তারা, এবং তারপরে একটা যেটা দেখলাম ওই সময়টুকের কোনো কিছু আমার যেন মানে মনে করতে পারি না টাইপ একটা অবস্থা।
কি বলবো, মানে ভরপুর মানে অ্যাডভেঞ্চার সব টাইপের তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার মনে হয় ওই জিনিসটার মধ্যেই, এবং ওই জন্যই মনে তুমি ডরে চান্স পাইছো আমার অভিজ্ঞতা কাজে লাগছে, তাই না?
সাহস হচ্ছে।
একবার একবার আমার হয়েছে কি, একবার ডাকাতের কবলে পড়েছিলাম, মানে আত্মীয়ের এক বিয়েতে আমি সিলেটে গিয়েছিলাম, এবং আসার পথে আমরা তখন ডাকাতের কবলে পড়েছিলাম, এবং আমাদের সামনের কয়েকটা গাড়িতে ডাকাত অ্যাটাক করেছে এবং ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গেছে। আমাদের ড্রাইভারটা খুব চালাক ছিল, বা সে ওই এলাকার বুঝে গেছে যে সামনে ডাকাত পড়েছে, সে সুন্দর করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে এবং পরের গাড়িগুলোকে অ্যালার্ট করে দিয়েছে, এবং পরবর্তীতে সমস্ত গাড়িগুলো একসাথে এসে লাইন ধরে পরে ওই জায়গাটা আর কি ক্রস করেছে। তো আসলে
আমাদের জার্নির কিছু কথা তুমি বলতে চাইছিলে না, যে আমাদের কিছু বিপদ?
আসলে আমাদের যে জার্নি গুলা বলবো, মানে
ওইটা মনে আছে সাভারে যে কি বিপদে পড়েছিল?
আমি বিপদে পড়ছি মানে তুমি কি বলতে চাও, পুরো টিম বিপদে পড়ে গেছিল। আসলে অপরিচিত জায়গায় গেলে যা হয়,
এবং বাইরের খাবার খেলে যেটা হতে পারে,
যেটা হতে পারে আর কি, এটা অলমোস্ট লোবানের কৃতিত্ব এটার জন্য। কারণ ওখানে যাওয়ার পর যে টিম মেম্বার আছে মানে ওয়াশরুমে যেতে চাইছে, কিন্তু সাভারে আসলে কোথাও কোনো কিছু পাচ্ছে না, এবং যে আমাদেরকে ইনভাইট করেছে
সে অনেক লেট,
অনেক লেট করে আসতেছে, এর মধ্যে তো অবস্থা খারাপ,
তার কোনো বিপদ ছিল? হ্যাঁ,
যাই হোক, মানে সামহাও পরবর্তীতে ম্যানেজ করা গেছে আর কি, মানে
আমরা কতগুলি মানুষ বাথরুম খুঁজে বেড়াচ্ছি, আশেপাশে কোনো হোটেল নাই,
ওই আমরা হন্টেড জায়গা খুঁজবো,
টয়লেট।
আচ্ছা, এরকম আসলে অনেক ঘটনা ঘটে গেছে।
আরেকটা মনে আছে, আমরা যে টিকিট কাটলাম, গাড়ি আসলো, আমরা ভাবলাম চাটা খেয়ে উঠি, ঘুরে দেখি গাড়ি চলে গেছে, আমরা রয়ে গেছি।
সেই ঘটনার নাই বললাম, তবে একটা একটু ভয়ের একটা ঘটনা বলি, যেটা হচ্ছে লোবান, আমরা কিছুদিন আগে রামপুরার এদিকে একটা বাড়িতে গিয়েছিলাম, লোবান মনে আছে সেই বাড়িটার কথা? মানে ওইখান থেকে আসার পর আমি আর লোবান মানে লিটারালি এমন ভয় পেয়েছিলাম, মানে দুই দিন ঠিক মতো ঘুমাতে পারিনি, মানে কি যেন একটা ওইখান থেকে আসার পর থেকে মনে হয়
বহুত একটা ফিলিংস,
আমাদেরকে মনে হয় কোনো কিছু ওখান থেকে চলে আসছে আমাদের সাথে, আমাদেরকে ফলো করছে, মানে অনেক ধরনের ভয়ের এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এই ধরনের ভয় আমরা কমই পেয়েছি। তবে ভয়ের সাথে সাথে আবার আমরা অনেক জায়গায় অনেক আতিথেয়তাও পেয়েছি, কিন্তু লোবান
মজা করতে পারছি অনেক রকম।
আমাদের মনে আছে যে একবার আমরা বসুন্ধরা আবাসিকে গিয়েছিলাম,
ওই যে রাজু আপা,
হ্যাঁ, খুব লিজা বা ওনার নামটা আমি ভুলে গেছি,
সরি, আপনি যদি শোনেন আপু, আমরা সরি
সরি। আসলে
একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা তো অনেক জায়গায় যাই, অনেক রকম খাবার দাবার খাওয়ায়, অনেক মানুষ অনেক আতিথেয়তা করে আমাদের সাথে, কিন্তু লাইজু আপু হচ্ছে আমার বেবির কথা শুনে আমাদের জন্য অনেক রকম খাবার দিয়ে দিছে, যেটা আমার এখনো মনে পড়ে। যেটা
রাইট, মানে আসলে আমরা যখন গেলাম, আমি লোবান আর মানে আমাদের, আমরা আসলে ওই দিন আমরা খুব বেশি ছিলাম না,
সংখ্যায় মাত্র তিন চারজন হয়তো বা গিয়েছিলাম, তো ওনারা আমাদের জন্য সেই রাত সন্ধ্যার পর থেকে অপেক্ষা করছে,
সম্ভবত বিশ বাইশ জনের খাবার উনি রেডি করেছিলেন। হ্যাঁ,
পরে আমরা তো যে দেখি মানে ওনার দেখি যে মন খারাপ হয়ে গেছে, যে বলছে যে ভাইয়া আমরা ভেবেছিলাম আপনারা পুরো টিম নিয়ে আসবেন, আপনারা মাত্র কয়েকজন আসছেন, আমরা তো আপনাদের জন্য অনেক রান্নাবান্না করে রেখেছি, এবং দেখলাম সত্যি পুরো ডাইনিং টেবিল ভর্তি খাবার, এবং কি বলবো যে আমরা একসময় খেয়ে মানে ক্লান্ত হয়ে গেছি এই অবস্থা। তারপরে মানে এত ওনাদের আতিথেয়তা মানে আসলেই খুবই ভালো লেগেছে।
আরো কয়েকটা আতিথ্যতার কথা বলা যেতে পারে, আমরা যেমন নিকুঞ্জে আমরা যেটা গেলাম খুবই বাসার মালিক নেই, তারা অনেক রিচ, থাকে কয়েকজন মাত্র কেয়ারটেকার ওনারাই থাকেন, কিন্তু এই কেয়ারটেকাররাই আমাদের জন্য কত কিছুর আয়োজন করলো। এই মানুষগুলারেও আসলে ধন্যবাদ দিয়ে মানে শেষ হবে না,
আসলে শেষ হবে না ধন্যবাদ দিয়ে। এবং ডরের আসলে আমাদের আমি লোবান বা শুরুতে রেহান ছিল, আমরা তারপরে শান্ত ছিল আমাদের সাথে যতগুলো জার্নিতে গিয়েছে, এবং আমার জার্নিটা আসলে ডরের সেই শুরু থেকে এবং প্রথম দিন থেকে আমি আর লোবান
ব্যাকএন্ডে ছিলাম, আমি
ব্যাকএন্ডে লোবান ছিল, যদিও আমি আর রেহান ঘুরে বেড়াতাম, ওইটা এক ধরনের ছিল, এবং মানে লোবানও তখন ছিল কিন্তু লোবান যেটা সাইলেন্ট ছিল, তো পরবর্তীতে সরব হয়। তো যাই হোক, সেই শুরু থেকেই আজকে সেই 2014 সালে জার্নিটা শুরু হয়েছিল। তো এতদিন জার্নি চলতে চলতে একটা পর্যায়ে আমরা একটু আবার ব্রেক নিচ্ছি, এরপরে আমরা আরো বলেছি যেটা যে আরো হয়তো বা আরো বিস্তৃত পরিসরে আবার আমাদের যাত্রা শুরু হবে। আপাতত আমরা একটা ব্রেকে যাচ্ছি, মানে ব্রেক বলতে বুঝাচ্ছি যে আমরা জার্নির একটা ব্রেকে যাচ্ছি। লোবান, কথায় কথায় তো অনেক দূর হয়ে গেল আমরা, কিন্তু
এই বনানীতে কেন
বনানীতে কেন আসলাম সেই ঘটনাটা কিন্তু বলা হয়নি। আসলে বনানীতে আসার কারণ হচ্ছে আমরা যেই বাসাটাতে আছি খুবই সম্ভ্রান্ত একটা বাসা, এবং এখানেও আজকে আমরা যথেষ্ট আতিথেয়তা পেয়েছি। আর এই বাসাটার যেই ঘটনা হয়েছে, একটা দুঃখের ঘটনাও ঘটেছে এই বাসাটাতে, মাস দুয়েক আগে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা একজন মারা গেছে বাসাটাতে, এবং সেই মৃত্যুটা এই বাসার মানুষজনের কাছে এটা কি বলে যে
অস্বাভাবিক
অস্বাভাবিক রকমের হয় না, যে
আসলে কি বৃদ্ধ মানুষ ছিলেন?
না না, উনি বৃদ্ধ ছিল না, উনি মাঝ বয়স্ক ছিল, এবং এটা এই ঘটনা ঘটার আগে একটা বাচ্চাও মারা যায় এই বাড়িতে, এবং দুটো ঘটনাই খুব প্যাথেটিক এবং স্বাভাবিক ছিল না আর কি। তো এমনও হয়েছে পরবর্তীতে তারা এই বাড়ির বিভিন্ন জায়গা থেকে তাবিজ কবজ এগুলো উদ্ধার করেছে, এবং শেষ পর্যন্ত ওনারা নাকি আমাদের সাথে অনেক আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে, অনেক দিন ধরে রিচ করার চেষ্টা করেছে, রিচ করতে পারেনি, ফাইনালি যখন হয়েছে আসলে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই বাসাটা তো আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আসলে আমরা দেখতে চেয়েছিলাম যে আমরা এই জন্য আসছি যে আসলে কি রয়েছে এই বাসার মধ্যে, কোনো ধরনের কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা, যদিও তাদের কাছে এটার এখন ম্যাটার করে না, কারণ এই বাসার ম্যাক্সিমাম বাসিন্দাই এখন এই বাসাটাতে থাকে না, কেউ বিদেশে চলে গেছে, আবার কেউ তারা নতুন ফ্ল্যাটে উঠে গেছে, এবং এই ফ্ল্যাটটা হয়তো কিছুদিনের মধ্যে রিনোভেশনের জন্য আবার দিয়ে দেওয়া হবে। তো এই রিনোভেশনের কাজ কিন্তু কিছুটা শুরুও হয়ে গেছে, ওই কর্নারের দিকে তুমি তাকালে দেখো লোবান, ওইখানে কিন্তু কাজ হচ্ছে, এবং এইটা তো একটা ঘটনা আছে, মানে আশ্চর্য রকমের একটা বিষয় ঘটেছে, যখন ওই যে কি বলে প্লাস্টারগুলো ভাঙছিল না ওখান থেকে, প্লাস্টারগুলো ভাঙার পরে তুমি জানো যে প্লাস্টারের ভেতরে তো ওরা মানে ব্লাড পেয়েছে, তরতাজা ব্লাড।
এটা কি করে সম্ভব?
যেই দেয়ালটা দেখছো না অর্ধেক ভাঙা আছে, মানে প্লাস্টারগুলো উঠানো, এটা এই প্লাস্টারের বেশ খানিকটা অংশে, যখন ওরা সিমেন্টগুলো তোলে ওই কয়েকটা ইট নাকি এরকম ছিল, একদম রক্তে লাল টকটকা ভেজা থাকলে যেরকম হয় এই ধরনের ছিল। আই ডোন্ট নো যে কেন মানে কি কিভাবে এটা ঘটেছে। তারপরে যাই হোক, সেই ইটগুলো কিন্তু তুমি দেখো দেয়ালের মাঝে একটা গর্তের মতো হয়েছে, মানে চার পাঁচটা ইট নাই ওখানে বোঝা যায়,
একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে।
তো ওইগুলো সরিয়ে ফেলেছে, এবং পরবর্তীতে এখানকার যে হুজুরকে তারা এনেছে, একজন হুজুরকে, এবং হুজুর এসে বিভিন্ন মানে পানি পরোটা নাকি দিয়ে গেছে। তো এখন যেহেতু মানুষজন ওইভাবে থাকে না, কয়েকজন কেয়ারটেকার থাকে, এটা একটু দেখে রাখে, রিনোভেশনের কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো দেখা যাক পরবর্তীতে কোনো ধরনের কোনো কিছু হয় কিনা, হয়তো বা আসবো। আর আরেকটা বিষয় বলি যে জার্নিটা এইভাবে শেষ হচ্ছে আপনাদের সাথে কিন্তু আমি থাকছি, সেটা হচ্ছে হয়তো রেডিওতে কম যোগাযোগটা করবো, আপনাদের সাথে বেশিরভাগ যোগাযোগটা ফেসবুকে হবে, ফেসবুক লাইভে শুক্রবার দিন রাত 11:50 যে লাইভটা হয়ে থাকে সেই লাইভে কিন্তু আমি রেজা ভাই বিভিন্ন হন্টেড প্লেস থেকে এতদিন অডিওর মাধ্যমে আপনাদের কাছে এসেছি, এবার ভিডিওর মাধ্যমে থ্রু ফেসবুক আপনাদের কাছে আসবো। তো লোবান, সময়ও তো অনেক হয়ে গেছে,
অনেক সময় হলো,
আজকে শুধু একটা কথাই বলতে চাই যে আজকের মতো এই জার্নিটা আমরা শেষ করছি। আপনাদেরকে স্টুডিওতে অপেক্ষা করছে রেজা ভাই এবং কিবিয়া ভাই। শুধু এতটুকুই বলবো যে বরাবর যেটা বলে থাকি, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে যোগ দিব। আজকে একটু ভিন্নই বলি, সামনের বৃহস্পতিবার থেকে একটা সার্টেইন টাইম পর্যন্ত আপনাদের সাথে কোন হন্টেড প্লেস থেকে আর যোগ দেওয়া হচ্ছে না। কোন হন্টেড প্লেসও আর যাচ্ছি না, আর কোন হন্টেড প্লেসে আপনাদেরকে নিয়েও যাচ্ছি না রেডিওর মাধ্যমে অন্তত। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব শুক্রবার যে লাইভটা হয়ে থাকে 11:50 লাইভে আপনাদেরকে বিভিন্ন হন্টেড প্লেসে নিয়ে যাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং আশা করি যতদিন ডর থাকবে ততদিন ডরের সাথে থাকবেন। শুভরাত্রি।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12:00 ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে হয়ে তুলে ধরবার জন্য। ফিরছি ঠিক রাত 12:00 স্পেশাল সেগমেন্টে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজি কিভিয়া তো আপনার সঙ্গে রয়েছি এবং রেজা ভাইও আমাদের সঙ্গে আছে। রেজা ভাই হ্যালো বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে
এবং আপনাদের জন্য একটা গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে আজকের পর্ব থেকেই আমরা রেজা ভাইকে হারতে যাচ্ছি।
আমি আজকে থেকে বাদ আর কি, সেটা সত্য সেটাই বলতে হবে। ট্যারট কার্ডের শেষ এপিসোড আজকে
এবং বাকি 150তম পর্ব থেকে কি হতে যাচ্ছে আপনারা জানেন না। ট্যারট কার্ড সেগমেন্ট শেষ হচ্ছে। অ্যাজ এ প্রডিউসার হিসেবে অফ দিস শো আমার একটা এক্সপেরিমেন্ট ছিল ডরে, হিউজ রেসপন্স, আনথিঙ্কেবল রেসপন্স। মানে আমি যদি বলি যে 12 বছরের রেডিও ক্যারিয়ারের ইতিহাসে যতগুলো প্রোগ্রাম করেছি সুপার পপুলার, ইট ইজ বিগেস্ট হিট এভার। 36 পর্বের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের ডিমান্ড সবকিছু মিলিয়ে আগামী পর্ব অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে
আমি কিরাভাইকে পটকা একদম থামাই দিলাম। আমি চলে যাওয়ার পরও আমি আশা করি দর মানুষ শুনবে, অবশ্যই
মানে ভালোভাবে শুনবে।
আর আমার এই মানুষের যে ভালোবাসা আমি এতদিনে পাইছি আমার জন্য এটা যথেষ্ট, মানে আমি এতেই অনেক খুশি।
রাইট, এবং 150তম পর্ব থেকে আপনারা ভিন্ন কিছু পেতে যাচ্ছেন। নামটাও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ফেসবুকে। পুরো 2 ঘন্টা জুড়েই থাকবে ডর এবং 2 ঘন্টার মধ্যে নতুন কিছু আসছে, অপেক্ষায় থাকুন। এটা টাফ, এটা ভেরি টাফ, বিকজ আমি জানি যে ফেসবুকে
দেখতে পাচ্ছি,
ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে এবং মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি।
পৃথিবীতে মানুষ সবসময় এক জায়গায় থাকে না,
সবকিছুরই শেষ হতে হয়। এবং তবে একটা কথা আছে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে চলবে। এখন রেজা ভাইয়ের জন্য আজকের এই পর্বটি অনেকের জন্য আঘাত,
আর আজকে যে 13 সেগমেন্টের শেষ এপিসোড, আপনারা দয়া করে আজকে আমি যাওয়ার বেলায় আপনাদেরকে একটা ব্রেন গেম দেখাবো, যেটা অনেকে হয়তো বা দেখছেন অলরেডি, এটা ওয়ার্ল্ড ফেমাস একটা গেম। আপনারা দয়া করে হাতেটা জাস্ট যখন আমাদের ব্রেক হবে তখনই আপনারা খাতা কলম নিয়ে বসে যাবে, খাতা কলম নিয়ে বসে যান, আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো।
ওকে, সো আমরা শুরু করতে পারি। আমাদের সেগমেন্টটা শুরু হয়ে গেল এবং 149তম পর্বে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। এবং আমরা আজকে বেশ কিছু মেইল দিয়ে সাজাবো আজকের এপিসোডটি, অসংখ্য অসংখ্য মেইল। আমি কিছু মেইল পড়বো এবং রেজা ভাই অ্যাজ ইউজুয়ালি সেই মেইলগুলো রেসপন্স করবেন, এছাড়া বিভিন্ন গল্প তো থাকছেই। ওকে, রেজা ভাইয়ের অনুমতি ক্রমে আমি প্রথমে একটা মেইল ওপেন করতে চাই। এই মেইলটা রেজা ভাই খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, এবং আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার মনে হয় যে আপনি এখানে খুব আপনার নিজের জায়গা থেকেও খুব ইন্টারেস্টিং কিছু খুঁজে পাবেন। মেইলটি আমাকে করেছে এহসানুল হক নামের একজন লিসনার। আসসালামু আলাইকুম কিবদিয়া এবং রেজা ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম এহসানুল হক জোবায়ের, আমি কম্পিউটার বিজ্ঞানের একজন ছাত্র। আমি আপনাদের অনুষ্ঠান দীর্ঘ কয়েক মাস যাবৎ শুনছি, নিয়মিত শ্রোতা। গত কয়েক পর্ব যাবৎ আমার কাছে রেজা ভাইয়ের বেশ কিছু জিনিস লক্ষ্য হয়েছে, কিছু প্রশ্ন আছে আমার মাথায়, কিছু সমাধানও আছে। প্রথমে আমি আমার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্নটি হল, আমরা জানি এছাড়াও আপনিও বলে থাকেন যে এটি একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান, যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হন আর রেজা ভাই সেটার সমাধান দেন সেটা আপনি সরাসরি বলতে দেন না, কারণ যাতে শ্রোতারা তার শুনে প্রয়োগ না করে বিপদে না পড়েন। প্রশ্ন হল, আপনারা বা রেজা ভাই কি কালো জাদু বা জাদুর সাহায্যে সমাধান দিয়ে থাকেন? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে আমি বাকি চিঠিটা পড়বো। রেজা ভাই,
আচ্ছা, আমি খুব আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যখন আমার সঙ্গে প্রশ্ন করে, কারণ হচ্ছে আমরা জানি যে প্রশ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আমি খুবই অল্প জ্ঞানের অধিকারী, মূর্খ মানুষ, তারপরে আমি বলবো প্রশ্নই হচ্ছে একমাত্র রাস্তা যার মাধ্যমে মানুষ জানতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। প্রশ্ন করা হয়েছে যে আমরা কি কালো জাদু করি কিনা, আমার সাথে কি ব্যবস্থা থাকে, উনিও প্র্যাকটিস করতেছে আমার মতোই। আমি কখনো আমার জীবনে একবার আমি কালো জাদু ট্রাই করছিলাম,
এবং সেটা আপনি না ঠিক
না, আমি বলবো না যে আমি আল্লাহর জায়গায় কাউকে বসায় ফেলছি, অন্যভাবে ট্রাই করছিলাম।
তাহলে শিওর থেকে সেটা কালো জাদু বলাই চলে না।
ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এমন এক জিনিস যেটা শিল্পের পর্যায়ে পড়ে। আমরা জানি ছোট শিল্প বড় শিল্প দুটি আছে। আল্লাহর জায়গায় কাউকে আমি কোনোদিন বসাই নাই, এবং ব্ল্যাক ম্যাজিকের যে চ্যাপ্টার গুলো পড়ে সেগুলো আমরা কখনো করি না। আমি যেটা করি সেটা সম্পূর্ণভাবে সহি কোরআন এবং হাদিস থেকে শেফা দানকারী যে আয়াতগুলো আছে সেখান থেকে করি।
আচ্ছা,
আর কিছু কিছু জিনিস থাকে যেটা আমি আমার চোখের মাধ্যমে করি।
ফাইন, এটা এই প্রসঙ্গে ওনার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কারণ আপনারা যদি ধার্মিকভাবে সমাধান দিয়ে থাকেন তাহলে সেটা বেতারের মাধ্যমে সরাসরি বলতে অসুবিধা কোথায়?
অসুবিধা আমি বলতেছি কোথায়,
কারণ আমাদের ধার্মিক দিক থেকে বিবেচনা করলে সেখানে বড় বড় আলেমরা বলেছেন একমাত্র কোরআন এবং হাদিস দ্বারা জিনের সমাধান দেওয়া সম্ভব।
কেন আমরা ধার্মিকভাবে করলেও কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে আমি পার্সোনাল একটা মতামত আমার আছে, আমি নামাজ পড়ি, আমরা সবাই নামাজ পড়ি, অ্যাটলিস্ট কেউ নামাজ পড়ুক বা না পড়ুক শুক্রবার নামাজটা কেউ মিস করে না, অ্যাটলিস্ট
জুম্মার নামাজ,
মানে আমরা বলি জুম্মা পড়া মুসলিম যাদেরকে বলি। কেন বলি আমরা বলি না, এখন মনে করেন আমি যখন নামাজ পড়ি আমি হাত বাঁধি বুকে, কিন্তু আমার পাশে যে দাঁড়ায় সে হাত বাঁধে নাভির নিচে, আমি রাফুল আদায় করি নামাজের মাঝখানে, আমার পাশের জন মনে করে আমার নামাজটা ভুল,
তার জানার সীমাবদ্ধতা আছে
না, হয়তো আমি ভুল, হয়তো বা আমি মনে করতেছি তার নামাজটা ভুল,
মানে তার মানে একটা বিতর্ক তৈরি হওয়ার সুযোগ আছে।
তাছাড়া আমি যখন বলবো ওনারটা হচ্ছে না, আরেক আলেম ফতোয়া দিবে না
যেটা হচ্ছে,
এটা হচ্ছে, এই জন্য আমি চাই না যে আমাদের কোন কালামটা কুশি ইউজ করা হচ্ছে।
মানে আপনি যেটা বলতে চাইছেন সেখানে যদি আমি একটু যোগ করি, মানে যেহেতু নানামুনির নানা মত, সেই জায়গাটি থেকে আমরা কোন বিতর্ক তৈরি হোক ধর্মীয় কোন বিষয়ে, সেই বিষয়টি আমরা সচেতন ভাবে এড়িয়ে চলি,
কারণ বিষয়গুলো খুব সেনসিটিভ,
খুব সেনসিটিভ বিষয়,
সেনসিটিভ এখানে একটা ফ্যাসাদ লাগতে পারে, দেশে একটা গন্ডগোল লাগতে পারে,
সুতরাং সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে অ্যাভয়েড করে যাই। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নে আছি। রেজা ভাই মাঝে মাঝে বলে থাকেন যে জিন বশ করার কথা যেটা উনি বলে থাকেন এবং এটা করা হারাম, উনি কিভাবে কোনো মানুষকে দেখে তার ভবিষ্যৎ বা সে কি করে কোথায় থাকে কি হয়েছে সব বলতে পারছেন? মানে ওনার কথা হচ্ছে যে সেটা জিনের সাহায্য ছাড়া কিভাবে সম্ভব,
সেটা আমি বলছি।
মুসলিম হিসেবে আপনারা হয়তো জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে ওনার উপর পৃথিবীর কেউ যেন জিনের উপর কর্তৃত্ব না চালাতে পারে। ওকে, এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের সময় এক জিনকে ধরেছিলেন আর বলেছিলেন যে সকালে সেটা মসজিদ স্তম্ভে বেঁধে বাচ্চাদের তার সাথে খেলা করতে দিবে, কিন্তু সে তখন সুলাইমান আলাইহিসসালামের কথা চিন্তা করে তা করেনি। এটা উনি ওনার মতো করে লিখেছেন, আমার বিষয়ে কোনো জ্ঞান নেই।
ওনাকে ক্লিয়ার করে দেয়, যখন নবীজি ওই জিনটাকে ধরছিল তখন এমন ভাবে গলায় চাপ দিয়েছিল যে জিনের জিব্বাটার লালাটা পর্যন্ত ওনার হাতে পড়ছে। তো পিছনে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে রাসূল, আপনি হঠাৎ করে আমাদের মধ্যে হাত দিয়ে কি ধরলেন সেটা, আমরা তো কিছু দেখতে পাই নাই। তখন নবীজি বলছে যে আমি একটা জিনের শয়তানি ইবলিস ধরছে যে আমার নামাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। এখান থেকে বোঝা যায় যে আমাদের নামাজের মাঝখানেও জিন আমাদেরকে আসর করতে পারে, বা কোরআন তেলাওয়াতের মাঝখানেও জিন আমাদেরকে আসর করতে পারে, যেহেতু নবীর উপরে কালো জাদু করা হয়েছিল।
আচ্ছা, যাই হোক, কিন্তু উনি যেটা জানতে চাচ্ছিলেন
কিভাবে করি,
রাইট, উনি আপনি
আনসারটা করি, সেটা
প্রথমত উনি ভবিষ্যৎ বলেন না, আমি যতদূর
জানি, আমি আজ পর্যন্ত এটা তার ভবিষ্যৎ বলে নেই। একটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, আজকে যেহেতু আমাদের শেষ পার্ট ট্যারট কার্ড নিয়েও অনেকের প্রশ্ন আছে, কালো জাদু মনে করে বা না খারাপ মনে করে। আমরা জানি বৃষ্টি কে দেয় কি বিষয়ে আপনি জানেন কি না জানেন, আল্লাহ তো
সবকিছু আল্লাহর হুকুম,
বৃষ্টিটা দেওয়া হচ্ছে মিকাইল আলাইহিসসালাম, একটা ফেরেশতা,
মানে উনি দিতে পারে না, উনি হুকুম প্রাপ্ত,
আল্লাহর হুকুমে বৃষ্টি ঝড় তুফান জলোচ্ছ্বাস এগুলো অ্যাক্টিভেট করে, কাজগুলো করে। কালকে মিকাইল আলাইহিসসালাম কি করবে সেটা পাবলিক কি হয়ে জানে, সম্ভব জানা, কিন্তু তারপরও স্যাটেলাইট মাধ্যমে জানা যাচ্ছে বর্তমানে যে কালকে
বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে,
ঝড় হবে,
হতে পারে,
ধরনের ভবিষ্যৎবাণী, কিন্তু সেটা ভবিষ্যৎবাণী কখনো না, বিজ্ঞান কখনো কনফার্ম দিয়ে বলে না, বিজ্ঞান কখনো বলে না যেটা হবেই হবে, বলে যে হতে
পারে।
আমি আমার বন্ধুকে নিয়ে খারাপ স্বপ্ন দেখলাম, মনে করেন, বললাম যে কেবিরা ভাই আপনি কালকে বগুড়া যায় না, হয়তো একটা ক্ষতি হতে পারে, এত যখন আমি বলে ফেলবো যে ক্ষতি হবে আমি শিওর, সেটা তাহলে নিষেধাজ্ঞা আছে। আমি ভবিষ্যৎবাণী কোনোদিন করিনি আজ পর্যন্ত, আমি অতীত নিয়ে যতটুকু বলি, ওনার প্রশ্ন অতীত নিয়ে কিভাবে বলি, সেটাকে বলে ইনটিউশন, ব্রেনের একটা ধাপ আছে। হ্যাঁ, যেমন আমরা জানি যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন আমি আলফা এবং ওমেগা, আমরা ওমেগা না, আমরা মানুষও ওমেগা হতে পারবো না, ওনারাও মানুষ ছিল কিন্তু আল্লাহর বিশেষ ক্ষমতাগ্রস্ত মানুষ। তো আমরা জানি মোজেজা কারামত যেগুলো আছে,
কেরামতি,
হ্যাঁ, তো মোজেজা ছিল নবীজি রসুলদের মধ্যে, তারপর পিরাউলিদের মধ্যে কারামত ছিল, কারামতের কিছু অংশ। আমি যদি মনে করি যে আমি আল্লাহর নেক বান্দা, নামাজ পড়ি পাচক চেষ্টা করি পড়া, মাঝে মাঝে মিস হয়, অনেক গুণা করি,
প্রতিনিয়ত গুনাহ করতেছি প্রতিদিন, তারপর আমি মনে করি যে আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি। তো আমি যখন চোখ বন্ধ করে টেলিগ্রাফিস ট্রাই করি বা টেলিগ্রাফিস প্র্যাকটিস করি, আমার কাছে আমি ইমেজ দেখি মানুষের, অতীতের ইমেজটা দেখতে পাই, কেন কিভাবে দেখতে পাই তেমন হয়তো বা প্র্যাকটিস আমার অভিজ্ঞতা, আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাই। একটু আগে আমাদের স্টুডিওতে একটা মেয়ে আসছিল, এসে প্রশ্ন করছে কিভাবে আপনার পাশে ছিলেন, আমি চোখ বন্ধ করছি, বন্ধ করে আমার কাছে মনে হয়েছে ছোটবেলায় কোন একটা ছেলে তার উপর কিছু করার চেষ্টা করছিল, বাজি কিছু করার ট্রাই করছিল, মেয়েটা দেয় নাই, আমার কাছে চোখ বন্ধ করে আমি মেয়েটাকে প্রশ্ন করতে পারি না, কারণ সে তোমাদের গেস্ট না, সে ট্রাক করে বসতে পারে। ঠিক এরকম মানে যখন আমার সামনে কেউ দাসের দাঁড়ায় তখন আমার ভিতরে ইন্টিউশন থেকে অটোমেটিক কিছু জিনিস চলে আসে, তখন আমি তাকে জিজ্ঞেস করি, অনেক সময় মিলে যায়। এর মানে এই না যে আমি বিশেষ কোন আউলিয়া বা বিশেষ কোন পীর তা না।
শেষ প্রশ্ন রেজা ভাই, এই একই মেইলের এহসানুল হক যিনি করেছেন, ভাই অনুষ্ঠানে যেসব তথ্য আমাদেরকে দিয়ে থাকেন সেগুলোর উল্লেখ বা রেফারেন্স কোথা থেকে দিয়ে থাকেন? কারণ আমি যতদিন থেকে শুনছি তিনি কখনো রেফারেন্স দিয়ে কোনো মানে রেফারেন্স না দিয়ে কোনো কিছু বলেননি। যেমন উনি এক প্রকার জিনের কথা বলে থাকেন, মারিস জিন। আসলে সত্যিকার অর্থে মারিস হচ্ছে আরবি শব্দ যার অর্থ আগুনের ফলকা বা ধোয়াহীন আগুন, যেখানে আল্লাহ জিন সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুন দ্বারা। এছাড়াও আরো বিভিন্ন রেফারেন্সের কথা উনি বলে থাকেন। আচ্ছা, এই বিষয়ে আপনি যদি কিছু বলে থাকেন, রেফারেন্সটা আপনি কোথা থেকে? আমাদের বলে স্টাডি করে
জিন নিয়ে যে ব্যাপারটা, একটা বই আছে বাইবেল, ওয়ার্ল্ড অফ জিন, অসংখ্য বই আছে জিনদের জগৎ সম্পর্কে জানার জন্য। তাছাড়া বিভিন্ন আমরা আবু হুরায়রা থেকে পাই, অনেক হাদিস পাই। আপনারা দেখেন যে হযরত খিজির আলাইহিসসালামের ঘটনা, হযরত মুসার সাথে হযরত খিজির আলাইহিসসালামের যে ঘটনা ছিল ওইটাতে অনেক ইখতিলাফ আছে কোরআন শরীফে, মানে মানুষের মধ্যে অনেক ইখতিলাফ আছে যে খিজির আসলে কে ছিল, নবী ছিল নাকি নর্মাল লোক ছিল, অনেক ইখতিলাফ আছে। কারণ খিজির আলাইহিসসালাম ঘটনা খুবই সামান্য আসছে, এই মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের যে ঘটনার মধ্যে দেখা গেছে খিজির আলাইহিসসালাম বেশি জানে, বেশি জ্ঞানী অ্যাজ এ কোরআন। এখানে আমরা জানতে পারি যে খিজির আলাইহিসসালামের পাওয়ারটা বেশি ছিল, এটা নিয়ে কথা আগাবো না, জাস্ট জানার জন্য। আমি এখন যদি রেফারেন্স দিই যে দ্য ওয়ার্ল্ড অফ জিন যে বইটা লিখছে, বইটা খুব ফেমাস ওয়ার্ল্ডের মধ্যে, এখানে অনেক কিছু পাওয়া যায় জিনদের মাধ্যমে। তাছাড়া আমার সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে যেটা আমি চাক্ষুষ সাক্ষী, সেটা একটা আমি নিজের রেফারেন্স,
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা।
আমরা যেখানে মানুষের সাথে ঘটনাগুলো শুনি ওরাও একটা রেফারেন্স, বলি আইন আদালতে সাক্ষী প্রমাণ দরকার, যখন কোন এভিডেন্স পাওয়া যায় তখন আমরা সাক্ষীকে বেছে নেই, আইন যেটা করে। তো তখন আমি চিন্তা করতেছি সাক্ষী, মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, বই খাতা, বিভিন্ন আলেমদের মতামত, সৌদি আরবে ওয়াদিয়াল জিন নামে একটা জায়গা আছে, সবচেয়ে বড় রেফারেন্স এটাই। তারপর সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে কোরআন, যেখানে আল্লাহ সুরা নম্বর 72 বলছে সুরা জিন নামক সুরা, ওখানে জিনদের কথা বলা আছে। তাছাড়া অনেক অনেক সুরাতে জিনের কথা বলা আছে। সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে কোরআন শরীফ পৃথিবীতে, এর চেয়ে বড় রেফারেন্স পৃথিবীতে হতে পারে না, সেটা আমার জন্য
এজ এ মুসলিম হিসেবে আপনাকে
বড় রেফারেন্স আমার জন্য সেটাই।
ওকে, সো রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে আপনি স্টাডি করলে পাবেন।
কথা ছিল কি ভাই, জিনদের যে মানে জিনটা কথা বললো যে আগুনের গোলা, জিন মানে তো আগুনের গোলা, ধোয়াবিন আগুন, তাহলে মারিদ জিন আবার আলাদা কেমনে হলো? এখন আমার অনেক পরিচিত লোক আছে যাদের নাম ইনসানুল হক,
আমার মেইলটি যদি সব শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনান এবং প্রশ্নগুলো উত্তর দেন তাহলে খুব খুশি হব। আমরা ইতিমধ্যে আপনার মেইলের উত্তর দিয়েছি এবং আপনার বেশ কিছু
ভালো লাগছে কিনা সেটা কমেন্ট জানাবেন
এবং মেইল করে জানাবেন। ওকে, এবং একই সাথে আপনাদেরকে এটাও বলতে চাই, যদি কেউ এই অনুষ্ঠানের কোন বিষয় নিয়ে তর্ক বিতর্কে তৈরি করে, এই বিষয়গুলো নিয়ে খুব সিরিয়াস তর্কে আপনারা যাবেন না, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে।
আমি মানুষ, আমার ভুল হতেই
পারে, এবং সেই জায়গাটি থেকে অবশ্যই বিতর্ক যেন এমন পর্যায়ে না চলে যায় যেটা অশালীন পর্যায়ে চলে যাচ্ছে, হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে, এরকম যেন না হয় সেই জায়গাটি একটু খেয়াল রাখবেন।
ঘটনা আমি শুনছি বিভিন্ন জায়গায় মানুষ প্রোগ্রামটা নিয়ে ঝগড়াঝাটি লেগে গেছে
পরিবারের মাঝে,
নারায়ণগঞ্জে করছে পরিবার না বন্ধু বান্ধবের মধ্যে শুনছে, নারায়ণগঞ্জে মানে দুই গ্রুপ হয়ে গেছে, দুই গ্রুপে মারামারি হাতাহাতি বন্ধ হয়ে গেছে।
এই দুই গ্রুপই আমাদের খুব প্রিয়, খুব ভালোবাসার, খুব রেসপেক্টের। প্লিজ তর্ক করবেন, বিতর্ক করবেন, কারণ একটা জিনিস তর্ক বিতর্ক হলে সেটা আরো বেশি সমৃদ্ধ হয়, কিন্তু এমন পর্যায়ে অবশ্যই যাবেন না যেটা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই হানি
মারামারি না হয়। সুন্দর গোছানো।
আচ্ছা, এখানে শেষের দিকে উনি এসেছেন, আমার কথা যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেয়েছিলাম এটি আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাবো, কিন্তু এতে করে তর্ক বিতর্ক সৃষ্টি হবে। দেখেন উনি খুব ওয়াইজ একজন
স্টুডেন্ট,
এবং আমার আরো কথা ছিল কিন্তু মেইলটি বেশি বড় বড় লিখলে বিরক্ত হবে না। না, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং যারা স্টাডি করেন তারা আমাদের জন্য অনুষ্ঠানের জন্য অনেক বড় পাওয়া।
প্রশ্ন যখন করবে উনি ছাড়া উনার প্রশ্ন সারা দেশের লোকজন যারা শুনতেছে তারা প্যারানর্মাল জগত জানতে পারবে।
আপনার মেইলটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, আপনি অবশ্যই মেইল করবেন, আমাদেরকে নিয়মিত যোগাযোগ রাখবেন, এবং কোন বিষয়ে যদি আমাদের ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনার কাছ থেকে অনেক বেশি শিখব বলে আমরা বিশ্বাস করি, অনেক কৃতজ্ঞ। আর এই ফাঁকে আপনাদের সবাইকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমার জন্য রীতিমতো একটা চ্যালেঞ্জ। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আগামী সপ্তাহে একটা বিশেষ লাইভ হবে। জানি না লোকজন মানে যারা দেখেন তারা সবাই একটা ধারণা করেছে যে কিবিয়া ভাই বোধ হয় সাহসটা একটু কম, ভয় টয় পায় বিভিন্ন জায়গায় গেলে। হ্যাঁ ভাই, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই জায়গাগুলোতে আমি যত বেশি জিনভূতের ভয় পাই তার চেয়ে বেশি ভয় পাই কোনো জায়গা থেকে হঠাৎ করে যদি একটা সাপ পোকা মাকড় বা অন্য কোনো কিছু বের হয়ে আসে, এবং সবচেয়ে বড় বিষয় ভয় হচ্ছে মানুষের, কারণ অনেক সময় মানুষের কিউরিয়াসিটি বশত অনেক ভুল ইন্টারপ্রিটেশন হলে আমরা কিন্তু বিপদে পড়তে পারি, সেই জন্য পুরো টিম যেহেতু নিয়ে যাই আমি, রেসপন্সিবিলিটি যেহেতু আমার, আমার জন্য কিন্তু টেনশনটা একটু অন্যরকম থাকে এবং যে কারণে আমাকে একটু তাড়াহুড়ো করতে হয়, সতর্ক থাকতে হয়। তো এইবারের ডরের যে লাইভটি হবে সেটা একটা শ্মশান থেকে, এই শ্মশানের বিষয়ে রেজাভাইয়ের অনুমতি ক্রমে আমি সেখানে যাচ্ছি, এবং ঢাকার বাইরে যেহেতু সেহেতু আসলে পুরো টিম নিয়ে মুভ করার কোন সুযোগ থাকে না, আপনারা দেখবেন যে অনেক লাইভ রেজাভাই ঢাকার বাইরে থেকে করেছেন, সেখানে আমি ছিলাম না, সেহেতু আমার জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং একই সাথে আপনাদের জন্য যেটা বলবো, যে শ্মশানটা থেকে আমি লাইভটা করব এই শ্মশানের বয়স 600 বছরেরও বেশি পুরনো, এবং এটা একটা দুর্ধর্ষ জায়গা, আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স।
মানুষ যাতে আজকে তো অলরেডি শুক্রবার হয়ে গেছে, শুক্রবার লাইভটা রাতে দেখবেন,
আজকে রাতে 11:50
আপনারা দেখবেন লাইভটা ফেসবুক পেজে। তো এই শ্মশান নিয়ে আমার স্টোরি আছে, সেটা শুনলে হয়তো মানুষের লোম শিহরে যাবে। এটা ঘটনাটা হচ্ছে সিলেট থেকে, সিলেট বিভাগের, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ, মানে অজপাড়া গাছ ছেলে আমি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একদিন রাতে আমরা ছোটবেলায় যেটা করতাম, ঈদের আগে আমরা বোম কিনতাম, বোমা, মানে এই বোমা মানে সেই বোমা না, ছোটবেলায় যে 10 টাকা 5 টাকা পটকা বোমা থাকে বিশেষ করে ফুটে বলে কিনতাম, তো আমরা এটা কিনতাম হ্রদ থেকে, মানে সুনামগঞ্জের পশ্চিম বাজার বলে একটা গ্রাম, নদীর পাড়ে একটা বাজার আর কি, সেখানে পাওয়া যেত 2 টাকা 5 টাকা দিয়ে চকলেট বোমা, বেশি করে কিনতাম আমরা, বানাতাম এটাতে টাইম বোম, মানে ছোটবেলার ঘটনা এটা, আগরবাতি কিনতাম, আগরবাতির মধ্যে বোমটা লাগাতাম, টাইমটা কমতো, ঠাস করে ফুটতো, তো আমরা লাউয়ের মধ্যে গেঁথে দিতাম আগরবাতিটা, 10 মিনিট 20 মিনিট পরে লাউ সব বাস্ট হয়ে যেত, লাউ, কারো বাসার তরমুজ, মানে আমরা চলে গেছি শ্মশান ঘাটে, আমার সাথে আমার বন্ধু ছিল দুজন, সাইকেল নিয়ে নিয়ে আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শ্মশান ঘাটে চলে গেছে, ওটা নদীর পারে। এখন তো লেটেস্ট হয়েছে শ্মশান ঘাট, মানে ইলেকট্রিক ভাবে মানুষকে ইয়ে করা হয়, বার্ন করা হয়, তখন ছিল মানে মাটির, মানে শ্মশান ঘাট
মানুষ শুনলে অনেকে ভয় পেয়ে যাবে, আসলে মৃতদেহ,
মৃতদেহ গুলা
বার্ন করা হয়,
বার্ন করা হয়। তো আমরা যখন গেছি তখন এমন এক টাইম, মানে লাশপুর হবে আর কি, তখন আমরা গেছি, তো আমরা চিন্তা করছি যে বোম লাগাই দিব কোথাও, শ্মশান ঘাটে বোম লাগাবো, তো মানুষ পুরো অনেক পুরাবে এই ভয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখতেছি যে মানুষ কিভাবে পুরায়, আমি জীবনে দেখি নাই, জীবনের প্রথমবার। তো একটা মানুষকে মানে শোয়ালো, তারপরে আগুন লাগাই দিল, তো আগুন লাগাতে ঠাস ঠাস সাউন্ড হচ্ছে, তো আমি জিজ্ঞেস করলাম লোকরে ভাই শব্দ হচ্ছে কেন, তখন লোকটা বলল পুরো শরীর যখন দেহ যখন চলে যায় হাড্ডিগুলো ফুটে
ফাটতে থাকে,
তখন বোমের চেয়ে বেশি শব্দ হয়, জোরে শব্দ হয়, ঠাস 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 করে ফুটতেছে,
মাথার খুলি তো ফুটে
ফুটে যাচ্ছে, আর লোকটা তখন উঠে বসে গেছে, মৃতদেহটা উঠে বসে গেছে।
ওকে,
আমি তো ভয় পেয়ে গেছি, আমি তখন ছোট, ওরা ভয় পাচ্ছে না, তো জিজ্ঞেস করলাম ভাই লোকটা তো বসে গেছে, সে তো মানে মরা না, জিন্দা হয়ে গেছে, তো বলছে না অনেক সময় অনেক ক্লাস বসে যায়,
রগে টান লাগে
এলাস্টিকের মতো, চামড়াটা যখন চামড়াগুলো স্ক্রুইজ হয় তখন মানুষ উঠে বসে যায়, তো তারা আবার এটাকে শোয়ায় বাড়ি দিয়ে বা বাঁশ দিয়ে শোয়ায়। তো শ্মশান যখন পুরাচ্ছে তখন আমার হঠাৎ করে মনে পড়ছে, আমি তো এগুলো নিয়ে বই পড়ছি অনেক, লাশ পুরনোর পর এখান থেকে একটা বিশেষ জিনিস পাওয়া যায়, সেটাতে জিন হাজির করা যায়, তো আমি জানতাম যে শ্মশানে লাশ পুরনোর পর যে ছাইটা রাখা হয় বা পানি কিছু থাকে, পানির বাটি থাকে, কলসির সেই কলসিটা পিছন দিয়ে ফেলতে হয়,
নিয়ম আছে
যাবে হেঁটতে পিছন দিয়ে ফেলতে হয়, সেই কলসির গোল যে অংশটা মানে ধরার যে অংশটা সেটা যদি না ভাঙে থেকে যায় সেটা নিতে হয়, নেওয়ার পরে ওইটার ফাঁক দিয়ে জিন আনা যায়, সচেতন আনা যায়, ছোটবেলায় মানে বই টই পড়তাম, যেগুলো ফুটপাথের বইয়ের লেখা, আমি দেখছি যে ওয়েট করতেছি যে কখন সে ওই মাটির কলসিটা ফেলবে আর ওই গোল হাতলটা ভাঙবে না, সেটা নিয়ে আসবো, আর একটু ছাই লাগে,
ছাই মানে কি
মৃতদেহের ছাই দরকার হয় যে মারা গেছে। একটা কথা বলে নেই, ভুলে গেছি বলতে, সেই লাশটা কিন্তু ছিল আত্মহত্যার লাশ।
ওকে,
আর সেই লাশটা আমি চেহারা দেখছিলাম, যখন আমার কাছ থেকে নিয়ে যায় শ্মশান ঘাটে, আমি একটা ফেসটা দেখছিলাম, 45-50 বছরের বয়স, আর মুখের মধ্যে ফুটফুট মানে ক্ষত ক্ষত হয়ে গেছে মুখ, অনেকে স্কিন ডিজিজ হলে এরকম হয়, কালো করে লাশটা এরকম। তো লাশ পুরোনো শেষ, আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তো আমার হঠাৎ করে আমার খেয়াল নাই যে পিছনে যে বন্ধু আমাকে ডাকতেছে, ওরা যে চিল্লাচ্ছে, আমার নিজের মনে হচ্ছে আমি অন্য একটা জগতে আছি, মানে এমন এক জগৎ যে আমি কোথায় চলে আসছি আমার কোনো কিছু খেয়াল হচ্ছে না, তো ওরা আমাকে ডাকতেছে, ধাক্কাচ্ছে, ওরা বলতেছে তানাকে 1.5 ঘন্টা ধরে ডাকাচ্ছে, তুই তো কথাই বলতেছিস না তোর ঘটনাকে, আমি বলছি তোরা চলে যা আমি একটু পরে আসবো, তোরা চলে গেছে তারপর বাসা, তখন ছোটবেলা রাত হয়ে গেছে বেশি চলে গেছে, তখন ওই যে পাতিলটা মানুষ কাঁধে নিছে, নেওয়ার পর পিছন দিয়ে ফেলছে, আমি তখন দাঁড়িয়ে আছি, আমি দৌড় দিয়ে গিয়ে নিচে নিব, ওটা তখন ভাঙে নাই, কাকতলে ভাবে হোক যেভাবে হোক ভাঙে নাই, সাধারণত ভেঙে যায় মানে 100টার মধ্যে 90টাই ভেঙে যায়, দৌড় দিয়ে যখন আমি নিতে গেছি মাটিটা হাতলটা, তখন আমার যেখানে এটা হাড়িটা ভাঙছে শুধু গোল রাউন্ডটা ভাঙে নাই, দেখি একটা মাংসের টুকরা, ওই পাশে মাংসের টুকরা লাল রঙের মতো, মানে ওখান থেকে গন্ধ আসতেছে, তো আমি বুঝতে পারছি এটা মানুষের মাংসের টুকরা, যাকে পুরানো
হয়েছে
বাস্ট হয়েছে, তখন একটা ছিঁড়ে আসছে, তখন তো আমি বুঝি না ভাই কিছু, তখন আমি ওই গোলটা নিছি আর ওই মাংসের টুকরাটা নিছি, মানুষের মাংসের টুকরাটা আমি একটা ওই পাতার মধ্যে নিয়ে ওটা মুড়ে টুড়ে পকেটে রেখে দিচ্ছি,
নেওয়ার পরেই শুরু হয়েছে আমার প্রথম ঘটনা, মানে তখনই আমার শুরু আমার কাহিনী। আমি চোখটা ফিরে দেখি যে এখানে কেউ নাই।
এবং এই কাহিনীটা আমরা বিরতির পরে ফিরে এসে শুনবো। এই ফাঁকে আপনাদের জন্য দুটো অ্যানাউন্সমেন্ট। একটা হচ্ছে যে কালকে মানে তো আজকেই, আজকের দিন পড়ে গিয়েছে, রাত 11:50 বাংলাদেশের অন্যতম পুরনো একটা শ্মশানঘাট থেকে লাইভ হব। আগামীকাল আমি যাচ্ছি বগুড়াতে এবং বগুড়ার শেরপুর থেকে, মানে আমার জন্য একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। এবং আমি যদ্দূর শুনেছি এখানে শ্মশান নিয়ে অনেক ধরনের মিথ আছে। এখানে একটা বিশাল বটগাছ আছে, এই বটগাছ এবং আরো একটা কোন একটা জায়গার বটগাছ, এই দুই বটগাছের উপরে দুটো পা দিয়ে আমাকে বলেছে ইনফরমেশন এলাকার অনেকেই নাকি এরকম দেখেছেন, এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন। এগুলো অনেক আজগুবি গল্প মনে হয় আমার কাছে। তো এরকম অনেকগুলো গল্প আছে ওই শ্মশানটাকে নিয়ে। আমি রাত 11:50 লাইভ হবো, এখান থেকে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার পেজটা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলি www.facebook.com/daarteam, দ্যাট ইজ ডট টিম। লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন, সবকিছু আপনাদেরকে আমরা আপডেট করবো এখান থেকে। আর একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে চিটাগাংয়ের লিসনারদের জন্য। এটা বোধহয় রেজাভাই শুরু করলে ভালো হয়।
চট্টগ্রামবাসী যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে শুনতেছেন, চিটাগাংয়ে আমরা যাব। চিটাগাংয়ে গিয়ে সেখানে আমরা একটা সেমিনার করবো, সারাদিন ব্যাপী সেমিনার,
একটা ওয়ার্কশপ
হবে। আপনারা সবাই এখানে আসবেন, আপনাদেরকে দাওয়াত। সেখানে আমি আপনাদের সাথে কিছু ব্রেন গেম খেলবো, দেখাবো ব্রেনের কোনো কাজ শেখাবো, এবং আপনাদেরকে দেখানোর ইচ্ছে হচ্ছে হাউ টু সাকসেস ইন লাইফ, কিভাবে আপনার জীবনে সাকসেস করবেন। সেখানে আপনারা আমাকে ওপেন কোশ্চেন করতে পারবেন, যে কোনো বিষয়ে জানতে পারবেন এবং সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন।
রাইট, এবং রেজা ভাইয়ের সঙ্গে আমিও থাকছি। আমার জন্য চিটাগাংয়ে যাওয়া প্রায় 11 বছর পর রেডিওর কোনো কাজে, আমাদের সঙ্গে আরো বেশ কয়েকজন থাকবেন হয়তোবা। আমরা হাফ ডে সেশন করবো ওখানে, একটা ওয়ার্কশপ করবো অ্যাবাউট মানে রেডিও জকি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, রেডিও প্রেজেন্টেশনের জন্য, নিউজ প্রেজেন্টেশনের জন্য, টেলিভিশন প্রেজেন্টেশনের জন্য। দিন শেষে আমরা সার্টিফিকেটও দিব, যারা ওই ওয়ার্কশপে প্রেজেন্ট থাকবেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। আর রেজা ভাই সে বেসিক্যালি একটা কাউন্সিলিং সেশনও রাখবে, আমরা হয়তো ওখান থেকে কয়েকজনকে বেছে নেব যাদেরকে আমরা পার্সোনালি কাউন্সিলিং করবো। তো আমরা হাফ ডে সেশন করবো, এবং যারা এটাতে অ্যাটেন্ড করতে চান তাদের জন্য বলি, যেহেতু আমরা ওখানে যাবো এবং আমাদেরকে কেউ জামাই আদর করে সবকিছু ফ্রি দেবে না, যদি কেউ ফ্রি দিত একটা অডিটোরিয়াম বা অন্য কোনো কিছু, তাহলে হয়তো আপনাদের কাছ থেকে আমরা পুরো বিষয়টা ফ্রি রাখতাম, কারণ আমরা এখান থেকে কোনো প্রফিট করতে চাই না। পুরো বিষয়টাই অ্যারেঞ্জ করছে সকা, স্কুল অব ক্রিয়েটিভ আর্টস, আমি আবারও বলি স্কুল অব ক্রিয়েটিভ আর্টস। এবং এই মাসের শেষ সপ্তাহে আমরা আসছি, আপনাদের একটা টিকিট ক্রয় করতে হবে, এটা একটা টোকেন মানি দিয়ে, বিকজ যেই অ্যাকোমোডেশন কস্ট আমাদের ওখানে যাবে সেই অর্থটাই আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে,
খুবই সামান্য।
রাইট, সো আপনারা যারা এটা সংগ্রহ করতে চান তারা এটা সংগ্রহ করবেন হচ্ছে বাতিঘর, আপনারা সবাই চেনেন বাতিঘর লাইব্রেরি থেকে,
শহরে
এটা জামাল খান রোডে, বাতিঘর জামাল খান রোডে চিটাগাংয়ের লাইব্রেরি এটা একটা। এখানে গিয়ে আপনাদের বললেই হবে যে সকার যেই ওয়ার্কশপটা হবে সেই ওয়ার্কশপে আপনি এই মাসেই হবে, শেষ সপ্তাহে হবে। সুতরাং আপনারা যারা অ্যাটেন্ড করতে চান তারা দ্রুত ওখান থেকে কালেক্ট করে নেবেন, কারণ আমরা
কিন্তু লিমিটেড
মাত্র 200 জনের জন্য সুযোগ,
লোক আসতে পারবেন, তো যারা মিস করবেন তারা মিস করবেন।
আমরা আজকে যে ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা করলাম, সুতরাং আপনারা আজকের পরপরই ঘুম থেকে উঠে গিয়ে এই জিনিসটা কালেক্ট করে নেবেন, মাত্র 200 জন
রিকোয়েস্ট টিকিট পাবেন
না। এবং কারণটা হচ্ছে আপনি যে কাউন্সিলিংটা করবেন ওখানে এত লোককে সম্ভব না, এবং আলাদা আলাদা করে কিছু লোককে বেছে নেবেন যাদেরকে আপনি কাউন্সিলিং করবেন, ওইটার জন্য এত সময় সম্ভব না।
একটা কথা বলে দিলি, সিনার যারা শুনতেছেন হয়তো ভাবতেছেন 500 টাকা অনেক টাকা, আমি কি বলি ভাই, আমাদের টিম পুরো টিম যাচ্ছে, অডিটোরিয়াম ভাড়া নিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া থাকা,
খাওয়া দাওয়া আমরা নিজের পকেট থেকে দিব, কিন্তু ওই অ্যাকোমোডেশন কস্টটা ওনাদের দাও,
যাওয়া আসা এই এক্সপেন্সটা আর হল অডিটোরিয়াম ভাড়াটা, শুধু এটা উঠাচ্ছি আর বেশি কিছু না।
রাইট, সো আপনারা কালেকশন করতে পারেন বাতিঘর লাইব্রেরি থেকে, একটা জায়গাতেই পাওয়া যাবে এই টিকিটটা, এটা হচ্ছে জামাল খান রোডে। আর আপনারা যদি ফোন করে আরো ইন ডিটেল জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি সকার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01738686179। আমি আবারও বলি 01738686179। এই সুবিধাটা শুধুমাত্র চিটাগাং লিসনারদের জন্য। ওকে, আমরা একটা বিরতি নেব, তারপর আমাদের রেজা ভাইয়ের যেই গল্পটা বলতে চাচ্ছিলেন সেটা সেখান থেকে ফিরবো, মাত্র 4 মিনিটের বিরতি।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরো একবার 4 মিনিট পর আপনারা শুনছেন ডর, ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আর জি কিউটিয়া রয়েছে এবং রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছে। রেজা ভাই, আমরা যে গল্পে ছিলাম, আমরা তারপরে কি হলো, আপনার আশেপাশে কেউ নাই?
তারপরে বলার আগে একটা কথা বলে, এই যে মাঝখানে ব্রেক নেই, অনেকে রাগান্বিত, আমি কমেন্ট দিতে পারছি, এটা কি ড্রাইভারের দোষ নাই, আমারও দোষ নাই, এটা রেডিওর যেহেতু কোম্পানি তাদের কোম্পানির সিস্টেম যে ব্রেক নিতে হয়,
না এটা সবারই সিস্টেম, ইনফ্যাক্ট নইলে ইনভেস্ট হবে কিভাবে, পয়সা আসবে কোথা থেকে?
তারপর আমি আমার কাছে তখন মানে দুনিয়াটা কেমন জানি, মানে পৃথিবীটা আমার কাছে পৃথিবীতে অন্ধকার, আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, মানে শ্মশানঘাট খালি হয়ে গেছে। এই যে কলসির যে মাথাটা তোলার যে টাইমটা, বা যে মৃত লাশের মাংসপিণ্ড তোলার যে টাইমটা, টাইমটা সর্বোচ্চ কত, দুই এক মিনিট। তো আমার কাছে এখানে আমি বুঝলাম পিছন থেকে তাকে এখানে ঘন্টা কেটে গেছে এই কাজটা করতে। তখন আমি মোহের মধ্যে, পুরা মোহের মধ্যে, মানে কি করতেছি আমি আমি বুঝতেছিলাম। আমি হাড়িটা নিলাম, নিয়ে আমার কোনো খেয়াল নাই, আমি সাইকেলটা রেখে হাঁটা শুরু করছি। সাইকেল যখন রাখা রাখাই, আমি হাঁটতে 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 বাসা চলে আসছে, এসে ঘুমাই গেছে বিছানায়। আমি বলে নেই ঈদের আগের রাত, মানে তখন মানুষ বাসা সবাই আনন্দিত, আমার আমি কোথায় কারো খোঁজ নাই, আব্বা আম্মা আমার প্রতি খেয়াল নাই, কারণ মজা করে রাত্রে কে কখন বাসা আসে কোনো কোনো। আমাদের বাসাটা বিরাট বাসা, মানে
বিশাল বড় লোক, আমি জানি, হ্যাঁ
বড় নাই, গ্রামের বাড়ি
রেজা ভাই, নিজের নামে প্রায় কয়েকশো বিঘা জমি আছে।
না না না,
এবং রেজা ভাই সেই জমির দিকে ফিরেও থাকে না। আপনাদেরকে একটা সিক্রেট ইনফরমেশন বলে দিলাম, হি ইজ ভেরি রিয়েলি রিচ ম্যান বাই দ্য ওয়ে। হ্যাঁ বলেন। তারপর
আমি যে ঘুমাই গেছি এখন স্টিল মনে আছে, ঘুমের মধ্যে আমি শুনতে শব্দ বাসায় চিল্লা চিল্লি, বাসায় খুব চিল্লা চিল্লি হচ্ছে, যে আম্মা চিল্লাচ্ছে, আব্বা চিল্লাচ্ছে, রাব্বি কই রাব্বি কই। কিন্তু আমি বিছানায় শোয়া, তারা আমার রুমে আসতেছে, আমাকে দেখতেছে, আমি কোথায়, আমি বিছানায় শোয়া, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব কোনো ভাবে মনে পড়তেছে না। কিন্তু আমি দেখতেছি আমার বিছানার পাশে আব্বা আইসা বলতেছে রাব্বি কোথায়, আম্মা বলতেছে রাব্বি কোথায়, ভাইয়া বলতেছে রাব্বি কোথায়, আমি দেখতেছি আমি শুয়ে আছি, কিন্তু তারা আমাকে দেখতেছে না। বন্ধু যে দুজন আছে, দুজন বন্ধু, ওদেরকে ডাকায় আনা হলো, ওদেরকে জিজ্ঞেস করলো রাব্বি কোথায়, বললো রাব্বি তো আমাদের সাথে, রাব্বি আমাদের সাথে ছিল, শ্মশান ঘাটে গেছিল, ওখানে একটা লাশ পোড়াচ্ছিল, ওখানে পর তো রাব্বি নাই, চলে আসছে। আমি যে আমার রুমে ঘুমাইছি, আমাদের বাসায় অনেকগুলো রুম, একটা রুম আমার এখানে স্পষ্ট খেয়াল আছে, যেটা গোডাউন বলি আমরা, যেখানে চাল টাল থাকে, পেঁয়াজ রসুন তরকারি এগুলো রাখা হয় রুমটাতে। আমি আবার দেখতেছি আমি সেই রুমে, আমি দেখতেছি আমি বিছানা, আমি আবার দেখতেছি আমি সেই রুমে শুয়ে আছি। আমার ঘুম ভাঙছে ভোরবেলা কেঁপে হয়, জাস্ট আজানের পর পর আমি ঘুম থেকে উঠে দেখি আমি সেই রুমটাতে, যে রুমটাতে চাল ডাল, আমি দৌড় দিয়ে বিছানায় গেলাম। একটা বুয়া থাকতো আমার এখন মনে আছে, বুয়াটা একটু অসুস্থ ছিল, ওই বুয়াটা আমি যখন ঘুম থেকে উঠি, উঠে দেখি খাটের মধ্যে বুয়া শোয়া, বুয়া আমাকে দেখছি, কিন্তু আমি যে ঘুমে আছি, বুয়া কিছু বলেনি কাউকে। তো আমি জিজ্ঞেস করলাম, বুয়া আপনি যে আমাকে দেখছেন আমি যেখানে শুয়ে আছি নিচে, আপনি আম্মা আব্বাকে জানাইবেন না? বুয়া বলতেছে যে আমি বাসায় তুমি শয়তানি করতেছো, শুয়ে আছো এখানে, আমরা আমি কাউকে কিছু বলি নাই, কিন্তু এই যে খোঁজাখুঁজি করছে আমি সব স্বপ্ন, আমার কাছে মনে হয় স্বপ্ন দেখেছি, বলতেছে আম্মা খেয়েছে, আম্মা তোমার কান্নাকাটি করে আমরা ধরলো, বাবা তুই কইছিলি সারা রাত্রে খুঁজলাম পাইলাম না, এই না সে না। তো আমি বলছি তুমি তাদেরকে ডাকতো, কে বলছিলাম আমি সংগ্রাম যাই নাই, আমি বলছিলাম সংগ্রাম যাই নাই, আমি যদি শুনে গেছি তাহলে আমার মারবে ছোটবেলায় মারি খামু। তো দুই বন্ধুকে ডাকানো হলো, আবার যে দুই বন্ধু রাত্রেবেলা তাদের আমি স্বপ্ন দেখছি যে আম্মাকে বলতেছে, দুই বন্ধুকে ডাক দিল, ওরা আসলো বাসায়। তখন বুঝলাম যে রাত্রেবেলা স্বপ্ন দেখছে আম্মা দুই বন্ধুকে ডাক দিয়েছে, আসলে ডাক দেয় নাই, আমার স্বপ্ন ছিল, সকালবেলাটা রিয়েল ডাক দিচ্ছে। তো বলেছে যে তোদের সাথে রাব্বি রাত্রে কোথায় ছিল, ওরা বলেছে রাব্বি তো আমার সাথে বাইরেই হয় নাই, সে তো বাসায় ছিল, আমরা বোম কিনছি, খেলনা কিনছি, সবকিছু কিনছি, রাব্বিকে আমরা ডাকছিও, দশ বার ডাকছি, রাব্বি আমাকে বেরিয়ে হয় না রাত্রেবেলা, সে বাসায় ছিল, আমি শুনে অবাক।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আপনি কি স্বপ্নে দেখেছেন এগুলো নাকি?
আমার কাছে এখনো মিস্ত্রি বিয়ে ভাই, এটা কি স্বপ্ন ছিল নাকি রিয়েল, শুনলে পরে বুঝতে পারবেন। ওরা বলছে রাব্বি আমার সাথে বাইরে হয় না, আমি বলছি আমি তোদের সাথে বাইরেছি, আমার মনে আছে, ওরা বলছে ইম্পসিবল। শুধু তখন আজ সাইকেলটা আছে না, আমি দেখি বারান্দা সাইকেল রাখা, আমার বারান্দা সাইকেলটা রাখা, লাল রঙের সাইকেল, সামনে ফুল ছিল, আমি ছোটবেলা সাইকেল সামনে ফুল লাগাইতাম। ওরা কোনোভাবে মানতে নারাজ, ওরা বলছে তুই আমার সাথে যাসি নাই, তুই বাসায় ছিলি। আমি বলতেছি আমি গেছি, আমি গিয়া একটা লাশের ইয়েটা আনছি, আমি আম্মা আসলে স্বীকার করছি আমি গেছি, আমি একটা হাড়ির মাথা আনছি এবং এটা আনছি। ওরা বলছে তুই যাস না, আমি আমরা শিওর তুই গেলে আমরা আপনাকে পাগল হয়েছি। আধা ঘন্টা চিল্লা চিল্লে হলো, চলে গেল সব সবার জায়গায়। আমি আবার সেই রুমটাতে গেলাম যে রুমটা রাত্রেবেলা শুয়েছিলাম, চালের যে ডিব্বাটা কি বলে ভাই, চালের ডিব্বাটা খুললাম, খুলে দেখি সেই হাড়ির মাথা আর মাংসের টুকরা, এবং সেই হাড়ির মাথা এখনো বাসে আসনামগঞ্জে আছে। তারপর আমাকে অনেক ঘটনা ঘটতো, অনেক কিছু ঘটতো,
ওকে সেই ঘটনাগুলো হয়তো আমরা সময় হলে হলে শুনবো।
এখন এটা আমার জন্য এখনো মিস্ট্রি,
মিস্ট্রি তো অবশ্যই, এটা আমাদের জন্য মিস্ট্রি, জীবনে অনেক কিছুই ঘটে যেটা আমরা আমাদের জায়গা থেকে রিয়েলিস্টিক থিঙ্কিং এর মধ্যে আনার চেষ্টা করি, কিন্তু আনরিয়েল ওয়ার্ল্ডটাই আসলে অনেক বড়।
আমি আমার ব্যাখ্যা কি দিব ওই বয়সে, যে আমি বলবো হ্যালুসিনেশন, যদি হ্যালুসিনেশন হয় তাহলে আমি ওই হাড়ির মাথাটা বাসায় কিভাবে আসলো? মাঝখানে বলতে গেছিলাম,
হ্যাঁ মাঝখানে যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান খুব বড় একজন যোগা গুরু, হয়তো আপনাকে আমি মাঝখানে আড্ডাতে বলেছি, তার নাম সাদগুরু, তারা দেখবেন ওনার প্রচুর ভিডিও আছে। ওনার ইজমটাকে আমি মানি কি না মানি না সেটা জানি না, কিন্তু ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। মানে ওনার কারণ জোহরের যে র্যাপিড ফায়ার যে রাউন্ডটা হয় না, কাফি উইথ কারণ, ওরকম একটা ছোট্ট একটা ভিডিও ইউটিউব থেকে আমি সেদিন দেখছিলাম কিছুদিন আগে। ওখানে ওনাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন বিষয়ে, খুব ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট প্রশ্ন, তো উনি সময় নিয়ে উত্তর দিচ্ছেন, কারণ বলতেছে এত দ্রুত আমার এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব না। তোমাকে বলছে তোমার বিগেস্ট ফেইলর কি তোমার লাইফে? সাদগুরু অনেকক্ষণ চিন্তা করে বলতেছে যে আমি সবকিছু লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এনে দেখানোর চেষ্টা করি, কিন্তু আমার ফেইলরটা হচ্ছে এটাই যে মানুষকে আমি আমার জীবন দশায় কখনোই মানে চেষ্টা করে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবো কিনা জানি না। যারা যুক্তি দিয়ে সবকিছু বিশ্বাস করে তারা জানে না যে অযৌক্তিক পৃথিবীটা বা অযৌক্তিক ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড আসলে আমাদের আক্ষরিক অর্থে পৃথিবী না, এর বাইরে যা কিছু আছে সেটা কতটা বড়। এবং আমার লাইফের এইটাই হচ্ছে,
আমরা বলি কসমিক ওয়ার্ল্ড বলি,
রাইট, এবং ওনার লাইফের এইটাই হচ্ছে যে এই যুক্তিবাদী মানুষগুলোকে কোন না কোনো ভাবে এসে এনে এই আনরিয়েল পৃথিবীটাকে দেখানো।
ভালো কথা বলছি,
চমৎকার একটা কথা কিন্তু বলছি।
আমার কাছে মনে পড়লো এখন, আমরা যখন চিটাং যাব আমাকে শুধু মনে করা দেবেন যে যুক্তিবাদী যারা তাদেরকে দেখাবেন, আমি তাদেরকে প্রুফ করে দেব যে আমাদের উপরে আমাদের কোন নিয়ন্ত্রণ নাই। আমি সেটা প্রমাণে সরাসরি দেখাই দেবো তাদেরকে, যারা আসবে 200 জন গেস্ট,
শুধু 200 জনকে আমরা সুযোগ দিচ্ছি,
200 জনে কারো মধ্যেই তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, সেটা আমি দেখাই দেবো সেখানে।
ঠিক আছে, এটা চ্যালেঞ্জ। এবং যেটা বলছিলাম যে একটা মেইল আমি পড়তে চাই যেটা এই বিষয়টা থেকে কেন্দ্র করে, যে আসলে থেকে হ্যালুসিনেশন ছিল নাকি কি ছিল। এমএইচ ফারভেস, ফারভেস তার হতে পারেন, এটা পারভেস আর উচ্চারণ, যাই হোক। হ্যালো কিবরিয়া ভাই, আমি ঢাকার গ্যান্ডারিয়ায় আমার রুমে শুয়ে আছি, হালকা ঘুম, হঠাৎ দেখলাম আমার আম্মা রুম থেকে বের হয়ে গেল, কিন্তু আম্মা গ্রামের বাড়ি। ঘটনাটা এই জন্য বলছি যে ঠিক আজ রাতে আমার আম্মুকে আমি নাকি মেরেছি, কিন্তু আমি রাতে বাসায় এসে আমার দরজা লক করে শুয়েছি, বাইরও হইনি। দয়া করে একটু জানালে ভালো হয়। এবং আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলেছে যে তুমি তার গায়ে হাত তুলেছ ঘুমের মধ্যে উঠে।
এটা লজিক আছে,
এটা লজিক আছে, এবং এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোমনোবলিজম। আমি আবারও বলছি, রিপিট করছি, সোমনোবলিজম অসুখটা, অসুখটার নাম হচ্ছে, অনেকে বলে এটাকে স্লিপ প্যারালাইসিস, অনেকে
স্লিপ ওয়াকিং,
স্লিপ ওয়াকিং এটা একটা সিমটম, এবং এটার যেটা হচ্ছে সোমনোবলিজম বলে। সোমনোবলিজমের যে বিষয়টা এটা কতটা মারাত্মক হতে পারে, এবং আপনি যদি স্টাডি করেন তাহলে দেখবেন মানুষ এরকমও হতে পারে যে ঘুমের মধ্যে উঠে খুন করেছে, খুন করে এসে সে শরীর সবকিছু রেখে আবার ঘুমিয়ে গেছে, এবং সকালবেলা উঠে বলছে সে কিছুই জানে না।
শরীর রেখে না, শরীর ওয়াশ করে রাখবে,
ওয়াশ করে পরিষ্কার করে, একদম ক্লিন অ্যান্ড ক্লিন।
আমেরিকায় ঘটছে, রাশিয়ায় ঘটছে,
অনেক আছে, অনেক আছে, এবং ইন্ডিয়াতেও দেখবেন বিভিন্ন এই যে ভূতের যে গল্প ফল্প হয় সেগুলোর মধ্যে এইগুলো, এই বিষয়গুলো, এই টার্মগুলো ইউজ করে। আসলে আমরা যে জীবনে যেটা ঘটে সেটাকে একটু রং চং দিয়ে নাটকে বিভিন্ন জায়গাতে একটু বড় করে উপস্থাপন করা হয়। যেমন আরেকটা আরেকটা এক্সাম্পল দিই এই মেইলের রেফারেন্সে, আমরা যেটাকে বলি ব্রেইন কন্ট্রোল, যেটাকে বলি মাইন্ড গেম, লাইক বিষয়টা হচ্ছে এরকম যে আপনি মস্তিষ্ক দিয়েই, হাত দিয়ে কোনো কিছু না ধরে অনেক কিছু বস্তু কন্ট্রোল করতে পারবেন, নাড়াচাড়া করাতে পারবেন, এটাকে বলা হচ্ছে মাইন্ড কন্ট্রোল। এইটাকে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার ম্যাট্রিক্স ছবিতে, নিউ ইয়র্ক আছে যখন
ফিউচার,
হ্যাঁ,
লিভিং ইন ফিউচার,
ফিউচার মানে যখন গুলিগুলো আসতেছে তখন সে হাত দিয়ে আটকায় দিচ্ছে,
সে মুভ করতেছে,
মুভ করতেছে, গুলিগুলো ফালা দিচ্ছে, তো গুলি ফেলে যাচ্ছে। এটা হচ্ছে হয়তো ওই ছোট জিনিসটা জানতে পেরেছে সায়েন্স, সেটাকে যখন মুভিতে নিয়েছে সেটাকে অনেক বড় করে এক্সপোজ করেছে।
এটা কিন্তু একসময় ঘটবে, আমার মনে হয় ঘটবে সামনে ফিউচারে,
রাইট,
তখন তো আমরা মারা যাবো, থাকবো না,
থাকবো না, হয়তো নিয়ার ফিউচারে, হয়তো 100-200 বছর পরে মানুষের ব্রেনটাকে যখন
চ্যালেঞ্জ করছে যে আগামী 30 বছরের মধ্যে তারা প্রুফ করে দেবে যে মানুষ ছাড়া অন্য জগৎ আছে। ইভেন কদিন আগে আমি নিউজ পড়লাম, একটা বাইরের নিউজ, চাঁদ পৃথিবীর অংশ ছিল, এক সময় পৃথিবীর মধ্যে চাঁদ লাগানো ছিল, জয়েন্ট ছিল দুইটা, চাঁদের মধ্যে যে ফসফরাস পাওয়া গেছে এবং যে কেমিক্যাল পাওয়া গেছে চাঁদের মধ্যে, বা যে অক্সিজেন লেভেল পাওয়া গেছে সেটা পৃথিবীর সাথে অনেকটা মিল আছে। চাঁদের যে অ্যামিবাগুলো পাওয়া গেছে, পানির যে একটা এন্ডিং যে কেমিক্যালটা ছিল সেটা পৃথিবীর পানির সাথে অনেকাংশে মিলে যায়।
আচ্ছা না, একটা একটা বিষয় ইনশিওর করা দরকার, আমি দেখতে পাচ্ছি ফেসবুক একটা ঝড় উঠে গেছে রীতিমতো আপনার এই না থাকা নিয়ে, আপনি যে আজকে অনুষ্ঠানটা শেষ করছেন এটা না আসলে এইভাবে ভাবার কোন সুযোগ নাই। রেজা ভাই কে আমরা সবসময় সারা জীবনের জন্য কাজ করবো ব্যাপারটা এরকম না, যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি মাত্রাতিরিক্ত রিয়াকশন দেখাচ্ছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা, একটু ধৈর্য ধরুন, শেষে গিয়ে আমি আসলে অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিব, একটু ধৈর্য ধরুন প্লিজ। আমরা যে বিষয়টা বলছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আর সোমনোবলিজম যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন, কারণ বিদেশের মাটিতে হয়তো এই ঘটনা প্রুফ করা সম্ভব আইনের মাধ্যমে, না দেশি, মানে আপনি যেটা বললেন যে দেশের আমেরিকার বাইরে হয়েছে, রাশিয়াতে হয়েছে, ধরেন এটা হয়তো বা সে একটা বড় অপরাধ করে ফেলেছে,
এমনও মার্ডার কেস হয়েছে যেটা আইন সাক্ষী প্রমাণের কারণে সে মার্ডার কেস করছে, মার্ডার করছে, প্রমাণ হয়ে গেছে মানে ডাক্তারি ভাবে সে পেশেন্ট স্লিপ ওয়াকিং বা বললেন সবরমেন্ট পেশেন্ট ছিল, তারপরে তার সাজাটা মুখ করে দেওয়া হয়েছে,
কিন্তু বাংলাদেশে এটা খুব ডিফিকাল্ট,
সম্ভব না।
সেই জন্যই বলতেছি ট্রিটমেন্টটা ভালো করে করেন, কারণ উল্টাপাল্টা কোনো কিছু করে ফেললে ঘুমের মধ্যে মানুষ মারতে চায় না।
ব্যাখ্যা আছে কি ভাই, ওনার যে রোগটা এটা প্যারানর্মাল ব্যাখ্যা আছে, উনি এখন মনে করতেছে যে আমি ডাক্তার দেখাইছি, সাইকোলজিস্ট দেখাইছি, কিন্তু আমি সুস্থ। সেক্ষেত্রে যদি ব্যাখ্যা মেনে সেলে বলবো এই জিনিসটা শয়তানের কাজ, শয়তানের কিভাবে আমি বলি কি ভাবে, এটা ইফ্রিত টাইপের যে জিনটা থাকে, যে জাতিটা শক্তিশালী জাতি তার এই কাজটা করে। উনি যখন ঘুমায় থাকে উনি অবশ্যই অজু ছাড়া ঘুমাইছে, বা এমন কোন দোয়া পরেও ঘুমাইতে পারে যে দোয়াটা ঠিক মতো পড়া হয় নাই, তখন ওই জিনগুলো তার মধ্যে ঢুকে। এবং ওনার মা এমন কোন কাজ করছে, যেদিন ওনার মাকে সে মারতে আসে উনি এমন এমন কাজ করছে যে কাজটা জিনদের খারাপ লাগছে, তখন জিনরা বাথরুমের আয়নার মাধ্যমে প্রবেশ করে ওনার শরীরে। হয়তো উনি বাথরুমে গেছে কি নাম পারভেজ ভাই, বাথরুমের আয়নার মাধ্যমে, তারপরে বিভিন্ন ফাঁক আছে বাসায়
জানালাগুলোর ফাঁক ওগুলোর মাধ্যমে ঢুকে ওনার শরীরে প্রবেশ করার পর ওনাকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে, ওনার মাকে আঘাত করার ব্যাপারটা। যেহেতু ওনার মা কনফার্ম যে আঘাত করা হয়েছে, উনি বলতেছেন না উনি করে নাই, বাট মা কনফার্ম। এখানে দোষ দুজনের থেকে আমি বলবো যে মা এমন কিছু করতে পারে যেটা জিনদের অপছন্দনীয় কাজ, সেটার জন্য চিন্তা সরকার শাস্তি দিয়ে থাকে।
আর একটা ইম্পর্টেন্ট মেইল পেয়েছি আমি, এটা পড়ে আমি বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে হাসনা হেনা নামের একজন লিসনার আমাদেরকে লিখেছেন, উনি তিনটা ছবি পাঠিয়েছেন, ভদ্রমহিলা দেখতে যথেষ্ট সুন্দরী। আসসালামু আলাইকুম, আমি মিসেস হাসনা হেনা, আমার স্বামী নাম রেডিওতে না বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, স্বামীর নাম বললাম না আমি। আল্লাহ তাআলার রহমতে দুটি সন্তান রয়েছে। প্রথমে আমি কিবরিয়া ভাই এবং রেজা ভাইকে একটা কথা বলতে চাই। আপনারা অসহায় এবং যারা বিপদগ্রস্ত তাদের সাহায্য করছেন। যেদিন থেকে আমি কথাগুলো শুনি আমার মনে একটা আশা জাগে যে হয়তো কিবরিয়া এবং রেজা ভাই আমাকে সাহায্য করে আমার কিছুটা কষ্ট লাঘব করতে পারেন আল্লাহর ইচ্ছায়। আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করব। প্রথমে আসছি এমন একটি ঘটনা যেটা মূলত ঘটে নতুন বাসায় ওঠার পরপরই। আমার স্বামী নিজে পছন্দ করে বেশ সুন্দর একটি ফ্ল্যাট নেয়, যে বাসাটি তৈরি করার প্রায় 7 মাসের মতো একদম খালি ছিল এবং আমরাই ছিলাম প্রথম ভাড়াটিয়া। প্রথম প্রথম রাতে ঘুম ভেঙে যেত জানালায় ঠকঠকের আওয়াজে। বলে রাখা ভালো, বাসাটা 4 তলায় আর জানালা রাস্তার উপর, বাসার সামনে মসজিদ। আমি মনের ভুল ভেবে এড়িয়ে যেতাম, কিন্তু কিছুদিন পরেই অজানা কারণে আমার কাঁপুনি দিয়ে মারাত্মক জ্বর আসে এবং 1 সপ্তাহের মতো থাকে। সুস্থ হওয়ার পর নানা রকম অদ্ভুত কিছু ঘটতে থাকে। আমার মেয়ে একদিন আমাকে বলে ও নাকি প্রায়শই কালো এবং বড় ধরনের বিড়াল দেখে, অথচ বিড়াল ঘরে ঢোকার কোন রকম পথই নেই। আর রাতের বেলা ওর মনে হতো যে কেউ ওর মাথার কাছে বসে থাকে। এছাড়াও নানা রকম ঘটনা ঘটে। 1 বছরের মাথায় আমরা সেই বাসাটা ছাড়তে বাধ্য হই। এরপরে আর এই ধরনের সমস্যা আমার না হলেও আমার মেয়ে মাঝে মাঝে একটু ভয় পায়, এমনকি মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখে। এখন আর তেমনটা হয় না। এখন আসছি আমার মূল ঘটনায়। এই ঘটনাটা একটু গুরুত্ব দেবার জন্য অনুরোধ করছি। আমার বিয়ে হয়েছে আজকে 19 বছর। বিয়ের পর থেকেই মূলত সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি রীতিমতো বাধ্য হই আলাদা সংসার নেই। এরপর থেকেই আমার জীবন সুখীভাবে চালানো অসম্ভব হয়ে যায়। আমার স্বামী আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার সহ মানসিকভাবে আমাকে আমার সন্তানদেরকে টর্চার করতে থাকে। আমাদেরকে একদমই সহ্য করতে পারত না, এখনও পারে না। শুধু অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমন সব ভাষা বলে যা সহ্য করা যায় না। দীর্ঘ 10 বছর যাবৎ একই ছাদের নিচে থাকলেও কোনো সম্পর্ক নেই। আমি অনেকের কাছে গিয়েছি, অনেক চেষ্টা করেছি, সবাই বলেছে ব্ল্যাক ম্যাজিকের জন্য এমনটা হচ্ছে, কিন্তু এটা কি সত্যি নাকি মিথ্যা আমি জানি না। বর্তমানে আমার সন্তানরা অনেক মানসিক চাপে আছে, আমিও আছি। আমার এখন সবসময় যে কোনো কথায় প্রচণ্ড রাগ হয়। আমার এখন কিছুই ভালো লাগে না। আমার সংসারটি টিকে আছে শুধু বাচ্চা দুটির জন্য। এখন আর্থিকভাবে মারাত্মক সমস্যায় আছে, কিছুই উন্নতি হয় না। এখন আমার কি করা উচিত তা জানতে চাই রেজা ভাইয়ের কাছ থেকে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমি শুধু এর কারণটা জানতে চাই আর কিছুই না। এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন তারপরে আমার যদি কিছু বলার
আছে। সায়েন্টিফিক ব্যাখ্যা
অবশ্যই আছে,
কোনো মানে না বলে না, অনেক আছে অনেক। আমি সরাসরি প্যারানোর ব্যাখ্যা চলে যাই কিভাবে। এখানে সবচেয়ে বড় সমস্যা ওনার নিজের। কি নাম ওনার বলছেন?
হাসনা হেনা।
আমাকে একটু ছবিটা দেখান,
খুব ছোট করে দেখতে হবে। ওনার দুটো ছেলে আর ডান পাশে ওনার হাজবেন্ড। ছোট করে একদম ল্যাপটপের কোনায়। জি, এই যে
একটু আমি দেখে নিচ্ছি। সবচেয়ে বড় সমস্যা
ভদ্রমহিলা অপূর্ব সুন্দরী,
সবচেয়ে বড় সমস্যা উনি নিজে। উনার হাজবেন্ড ওনাকে টাইম দেয় না। আর উনি যেটা বলছে বিয়ের পর থেকে সমস্যা, আসলে তা না, সমস্যা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকে। এখানে ওনার সাথে প্রাইভেট কাউন্সিলিং করা ছাড়া, ওনাকে ভালোভাবে বোঝানো ছাড়া আমার কিছু বলার নাই।
ওকে, তাহলে আমার মনে হয়
তারপর আমি কিছু জিনিস বলে দিই। ওনার হাজবেন্ডের পক্ষ থেকে, আমার জানি না বলা ঠিক হচ্ছে নাকি ভাই, ওনার হাজবেন্ডের পক্ষ থেকে আমি যখন ছবি দেখলাম, যখন দেখলাম ওনার হাতের ছবি আমার কাছে নাই যেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের শিকার বোঝা দেখলাম, তারপর
ওনার
ফেস থেকে যতটুকু বুঝলাম যে ওনার হাজবেন্ডের পক্ষ থেকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে এবং হাজবেন্ড সেটা জানে, হাজবেন্ড সেটা ভালোভাবে জানে। এবং মহিলার যে পরিবারটা খুব সম্ভ্রান্ত পরিবার, মানে অ্যাকর্ডিং টু হাজবেন্ড, হাজবেন্ডের তুলনায় মহিলার ফ্যামিলিটা হাই ক্লাস। এখানে অনেক কিছু আমি বলতে পারবো, যা বলবো সবই তাদের পার্সোনাল ম্যাটার।
রাইট, আমার মনে হয় এই বিষয়টা রেডিওতে এইভাবে না যাওয়াটাই বেটার। সো ওয়ান পার্সোনাল থিং, এটা আসলে রেজা ভাই ব্যক্তিগত অভিমত, আমরা আসলে যেতে চাই না। তবে
কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আপনার বাচ্চা ছোটবেলায় কোনার দিকে তাকা থাকতো কিনা, ওয়ালের যে কোনো কোনায় তাকায় কান্নাকাটি করতো কিনা।
আমরা একটা কাজ করি, ওনাকে একটা রিপ্লাই মেইল দিয়ে দিই,
রিপ্লাই দিই,
এবং উনি যেহেতু ফোন নাম্বার দিয়েছেন, আমরা যদি দরকার হলে ভবিষ্যতে ওনার সঙ্গে যোগাযোগ করে এবং ওনাকে স্টুডিওতে আসতে বলি, ওরা পুরো বিষয়টা আমরা আমাদের লিসনারদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করবো, কিছুটা হেল্প করার চেষ্টা করবো। আর এই স্বামী স্ত্রীর ঝগড়া, এই বিষয়গুলো আমরা সামাজিক
কমন,
রাইট, সামাজিক জায়গাটা থেকেই দেখবো বিষয়গুলোকে। এগুলোর মধ্যে প্যারানরমাল, ব্ল্যাক ম্যাজিক, এই বিষয়গুলো না নিয়ে আসি।
ছেলে একটু অসুস্থ থাকবে, হ্যাঁ, একটু সাবধানে, একটু
যত্ন নেবেন। একটা যেটা হচ্ছে যে মানে স্বামী স্ত্রী ঝগড়াকে যদি আমরা প্যারানরমাল মনে করি, তাহলে পুরো পৃথিবীটা
সেটাই কিন্তু এই প্যারানর্মাল হয়ে যাবে।
হ্যাঁ,
সো এই জিনিসগুলোকে আপনারা এভাবে না করে নিজেদের সমস্যাগুলো,
বিগত 10 বছর তো যাবো তোমাদের করে সম্পর্ক হচ্ছে না, এটা একটা অ্যাবনর্মাল ব্যাপার।
সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সব জিনভূতের উপর দায়িত্ব রেসপন্সিবিলিটি না দিয়ে নিজেরা নিজেদের ভুল বোঝার চেষ্টা করি, সেটাই বরং ভালো হবে।
মহিলার কিছু সমস্যা আছে।
আচ্ছা, সেক্ষেত্রে আপনি হয়তো ওনার সঙ্গে যদি কথা বলতে চান,
পার্সোনাল তাদের আমি বললে
প্রাইভেট, আমার মনে হয় আপনার একটা ক্লিনিক খোলা উচিত,
যদি আসলে খোলা উচিত, মানে যে পরিমাণ মেল আসে মানুষ হেল্প চায়,
এবং আপনার লাইফও তো আসলে হেল্প করে দিচ্ছে মোটামুটি, হেল্প বলবো না মানে অত্যাচারে জর্জরিত
নামতে পারি না, আমরা অফিসে রীতিমতো মানুষ বসা পাই, আমি হয়তো বা সপ্তাহে একদিন কারোর সময় দিতে পারলাম, কিন্তু এরকম তো সম্ভব না, আমরা অফিসে তো সম্ভব না, কারণ আমার ডিলাররা আসে, ডিলাররা যদি দেখে যে আমি এরকম বাবাগিরি করি, যদি সম্ভব হয় কি যদি ব্যবস্থা করে ইনকেস আমি হয়তো সপ্তাহে দুদিন কোথাও বসতে পারি, আপনাদের শুধুমাত্র অনলি ফর মানে পিপল যারা হন্টেড অবস্থায় আছেন বা যারা
প্যারানর্মাল প্রবলেম
কষ্টে আছেন, তাদের জন্য একটা কাউন্সিলিং, মানে এই না যে বাবা জাস্ট সাইন্টিফিক একটা মানুষ, জাস্ট আপনাদেরকে অ্যাডভাইস করতে পারবো যে ডানে গেলে ভালো বা মেঘের খারাপ, এতটুকু, এর বেশি কিছুই না।
আচ্ছা ঠিক আছে, এটা একটা প্রস্তাব বিষয় থাকলো, আমরা হয়তো আমাদের লিসনারদের
ওপিনিয়ন থাকবে, মানুষ দেয় কি অবস্থা চিন্তা করতে আপনারা চান, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি।
এবং রেজা ভাইকে নিয়ে যে কথাটা বললাম যে ওনার আজকে লাস্ট এপিসোড টরের ট্যারট কার্ড সেগমেন্টে, এবং এটা আসলেই লাস্ট, আপনারা অনেকেই খেপে গেছেন এই কথা শোনার পরে, খাপার কোনো কারণ নেই, কারণ ট্যারট কার্ড সেগমেন্টে আসলে এটা লাস্ট, কিন্তু রেজা ভাইকে আপনারা আগামী পর্ব থেকে পুরো 2 ঘন্টাতেই পাচ্ছেন। সো গুড লাক। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং আমাদের এই যে ট্যারট কার্ড সেগমেন্টের যে বিষয়টা চলছে, শেষ বিরতি শেষ
অনুষ্ঠানে বলে দিচ্ছি, আমি লাস্টে একটা জাস্ট একটা আপনাদের ব্রেন গেম খেলবো, গেমটা অনেক পুরানা, অনেকে হয়তো জানা আছে, অনেকে জানা নাই, বা যারা জানা নাই তাদের জন্য খুব স্পেশাল, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে চলে আসুন,
খাতা কলম নিয়ে বসে যান, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আর আমাদের আগামীকাল মানে আজকেই রাত 11:50 লাইভটা হবে, এটা একটা শ্মশান থেকে লাইভ হচ্ছে, খুবই দুর্ধর্ষ একটা শ্মশান, 600 বছরের পুরনো শ্মশান, প্রাচীন বাংলার রাজধানী বলা হয় পুন্ড্রনগরকে, আপনারা নিশ্চয়ই জানেন পুন্ড্রনগর মানে হচ্ছে সেই মহস্থানগড়, শেরপুরের খুব বিখ্যাত একটা শ্মশান থেকে এটা লাইভ হবে, এবং লাইভটা করছি আমি, সো এটা মিস করলে অনেক বড় মিস হয়ে যাবে, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছেন ভিডিওটা রাখার জন্য, আমরা সাধারণত লাইভ করে ভিডিওটা ফেলে দিই, তো এমনও হতে পারে ভিডিওটা হয়তো আসলে থাকবে না, সুতরাং কোনোভাবে মিস করা উচিত হবে না, আর আমার জন্য এটা একটা বিশাল নিউ এক্সপিরিয়েন্স আমি বলবো। ঠিক আছে, রেজা ভাইয়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছি, আই ডোন্ট নো যে ওখানে গিয়ে কি করবে,
আর যারা শ্মশানঘাট লাইভ দেখবেন অনেকের মাথা ব্যথা হতে পারে, আমি এটা বলে আগেতে বলে দিচ্ছি কি ভাই, আপনার মানুষের সেফটির জন্য, আপনার সেফটির জন্য, যারা শ্মশানঘাট নিয়ে ভিডিও যারা দেখে বা শ্মশানঘাট নিয়ে যারা হন্টিং কোনো কিছু হয়, অনেক দেশে হয়েছে অলরেডি, আমেরিকাতে হয়েছে কদিন আগে, অনেকে মারাও গেছে দেখার পর, তো আপনাদের মাথা ব্যথা যদি করে কোনো কারণে, দ্রুত চোখে পানি বিসমিল্লা বলে পানিতে ফুদে সে পানি চোখে দিয়ে দিবেন সাথে সাথে, লেট করবেন না।
ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 5 মিনিটের, 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি, আর পেস্ট্রির কথা বলতে চাই, যে পেস্ট্রি থেকে লাইভটা দেখতে পাবেন www.facebook.com/dartim ডর নামে পেস্ট্রি আছে, সুতরাং লাইক দিয়ে দেবেন,
নকল পেস্ট থেকে সাবধান,
নকল পেস্ট থেকে সাবধান থাকবেন, ডর টিম, প্রায় 2 লাখের উপরে মেম্বার আছে ওখানে, এই পেস্ট্রি হচ্ছে আসল পেস্ট, ডর নামে আছে, কিন্তু URL হচ্ছে www.facebook.com/dartim DARTEAM। ফিরছি ঠিক 5 মিনিট পর।
ডর মানে ভয়। ডর মানে ভয়। Haunted by প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডের আজকে শেষ পর্বে। আগামী সপ্তাহ থেকে আপনারা যে অনুষ্ঠানটি শুনতে পাবেন সেটা হচ্ছে ডরের নতুন এরা শুরু হচ্ছে, এবং সেই পর্বটা চলবে আগামী 50 পর্ব পর্যন্ত, ডর নামেই থাকছে আমাদের অনুষ্ঠানটি, কিন্তু নতুন পিরিয়ডকে আমরা বলছি এক্লিপস, ডর এক্লিপস। এক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ, আপনারা নিশ্চয়ই সূর্যগ্রহণের ছবি দেখেছেন, কেন আমাদের এই নামটি সূর্যগ্রহণ বা এই পার্টটাকে আমরা কেন এই হিসেবে বর্ণনা করলাম সেটার একটা সুন্দর ব্যাখ্যা আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমে দিয়ে নিব, আগামী পর্বতে দিয়ে নিব, কিন্তু এই অধ্যায়টাকে মানে আমরা প্রতি 50 পর্ব করে আমরা টার্গেট করছি নতুন একটি টেস্ট নিয়ে আপনাদের সামনে আসার জন্য, ডরের নতুন নতুন টেস্ট, আমরা এই অধ্যায়টাকে বলছি ডর এক্লিপস, এবং এই এক্লিপসে অনেক কিছু থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে রেজা ভাইকে আপনারা এখানে যেভাবে পেয়েছেন রেজা ভাইকে আপনারা একটু ভিন্নভাবে পাবেন এখানে, এবং আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমি এবং রেজা ভাই দুজনেই থাকছি, এবং অ্যাজ ইউজুয়াল যে অনুষ্ঠানের যে সেগমেন্টগুলো পপুলার হয়েছে খুব বিশেষ করে হন্টেড প্লেস ভিত্তিক ফেসবুক লাইভগুলো এগুলো থাকবে, বাকি সবকিছুর জন্য নতুন নতুন বিষয়গুলোর জন্য আপনারা 150তম পর্ব থেকে অপেক্ষা করুন, যে জিনিসটা আপনারা খুব বেশি চাচ্ছিলেন স্টোরি বেস করা বা অন্যান্য বিষয়গুলো সবকিছু আমরা রাখার চেষ্টা করছি, এবং আপনাদের ওপিনিয়ন নেওয়া হবে, যদি কোনো বিষয়ে আপনারা সুচিন্তিত মতামত দিতে চান সেটা আমরা অবশ্যই আমাদের পেজ
থেকে নিব। রেজা ভাই, আপনি বোধহয় একটা কোন ব্রেন ট্রিক বা কোনো কিছু করতে
চান? যেহেতু আজকে কাজ হচ্ছে ব্রেন নিয়ে, আমার ছোটবেলা থেকে প্র্যাকটিস প্যারানর্মাল জগৎ এবং ব্রেন, আমি যতটুকু পারি ব্রেনের উপরে আমি মানে প্রেশার দিয়ে কাজ করি। যতক্ষণ আমি এখন কথা বলবো ততক্ষণ শুধু শুনবেন আপনারা, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, আর অন্য কোনো দিকে ব্রেনটা ইউজ করবেন না, জাস্ট আমার কথা শুনেন।
ওকে,
যারা খাতা কলম নিয়ে আসছেন কি ভাই আপনি নিজেও
করতে পারেন,
জিনিসটাকে ট্রাই করে দেখেন।
ওকে,
হ্যাঁ, যারা খাতা কলম নিয়ে আসছেন তারা রেডি হন, আর যারা খাতা কলম নিয়ে আসেন নাই তারা রেডি হন।
ওনারা রিপ্লাই জানাবে কোথায়? ফেসবুকে,
ফেসবুকে জানাবে রিপ্লাই।
ঠিক আছে, আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি ফেসবুকে, ওই স্ট্যাটাসের উপরে আপনারা রিপ্লাই জানাবেন।
আমার তো লেটার দেওয়া হয়ে গেছে,
নতুন স্ট্যাটাস একটা দিতে পারি আমরা, কারণ এর উপরে আলাদা করে।
হ্যাঁ, ওকে, আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট চিন্তা করেন, এক টাকা, দুই টাকা, তিন টাকা, টাকা,
মানে এটা কি ছোট অ্যামাউন্ট? শূন্য থেকে নয়ের মধ্যে হতে হবে?
শূন্য তো কোনো অ্যামাউন্ট হয় না, এক থেকে না, আনলিমিটেড। আপনি এক কোটি চিন্তা করেন সমস্যা নেই, বাট ছোট চিন্তা করলে আপনার জন্য সুবিধা হবে। এখানে যোগ বিয়োগের ব্যাপার আছে, এই জন্য ছোট চিন্তা করলে আপনার জন্য সুবিধা হবে।
চিন্তা করলাম
এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, যত ইচ্ছা।
আচ্ছা,
এখন খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি প্রথম বলেছি গেমটা অনেক পুরাতন, কিন্তু অনেকে জানেন না তাদের জন্য এটা। এখানে লক্ষ লক্ষ মানুষ সেম চিন্তা করে নাই, অবশ্যই তারা ভিন্ন চিন্তা করছে। ঠিক ততটুক অ্যামাউন্ট, মনোযোগ দিয়ে শুনেন, যত অ্যামাউন্ট আপনারা চিন্তা করছেন ঠিক ততটুক অ্যামাউন্ট আপনার বন্ধুর কাছ থেকে নেন, মনে মনে নেবেন, মনে মনে, বাস্তবে না। ধরেন আপনি চুজ করলেন পাঁচ টাকা, আপনি বন্ধুর কাছ থেকে পাঁচ টাকা নেবেন, ঠিক এরকম। তো যে অ্যামাউন্ট আপনি চিন্তা করছেন মনে মনে, ঠিক তত টাকা আপনি বন্ধুর কাছ থেকে নেন, নিয়ে যোগ করেন।
যেটা আমি চিন্তা করেছি সেই অ্যামাউন্টে বন্ধুর কাছ থেকে
কত টাকাই বন্ধুর কাছ থেকে নিয়ে নিয়ে দুইটা যোগ করেন, দুইটা অ্যামাউন্ট যোগ করেন।
ওকে,
যাদের খাতা কলম নাই মনে মনে করেন, যাদের খাতা কলম আছে খাতা লিখে লিখে করেন। আমার কাছ থেকে আট টাকা নেন,
ওকে,
সবাই, এভরি ওয়ান, লক্ষ লক্ষ মানুষ যারা শুনতেছেন সবাই, এখন সব একত্র করেন, সব টাকা একত্র করেন, বন্ধুর টাকা, মনের টাকা, আমার কাছ থেকে যে টাকা নিয়েছেন সব একত্র করেন, করে যোগ করেন, যে টাকাটা হয়েছে ফাইনাল সেটার অর্ধেক আপনি গরিব দুঃখীকে দিয়ে দেন। গরিব দুঃখীকে দেওয়ার পরে যে টাকাটা আপনার কাছে আছে সেই টাকা থেকে এই যে আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসছিলেন সেটা বন্ধুকে ফেরত দিয়ে দেন।
গেলাম,
যোগ বিয়োগে ভুল করবেন না, ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা, এখন আপনার কাছে একটা অবশিষ্ট টাকা রয়ে গেছে, ওই টাকাটা মনে রাখেন, জাস্ট যে টাকাটা আপনার কাছে এখন আছে সেই টাকাটা চোখ বন্ধ করে নাম্বারটা চিন্তা করেন, আমাকে বলবেন না, রেডিওতে বলবেন না, কারণ বললে হয়তো আমি শুনে ফেলতে পারি। তো জাস্ট চোখ বন্ধ করে আপনার মাথায় নাম্বারটা রাখেন, লাস্ট যে টাকাটা আপনার কাছে রয়ে গেছে, এখন যে নাম্বারটা আপনার কাছে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 যতই হোক, যদি আপনার অ্যামাউন্ট যেটা অবশিষ্ট রয়ে গেছে লাস্ট যদি ওয়ান হয় খাতাতে এ লিখবেন, যদি সেটা টু হয় সেটা বি লিখবেন, যদি তিন হয় সেটা সি লিখবেন, চার হলে ডি লিখবেন, ফাইভ হলে ই লিখবেন, ঠিকই ভাবে ব্যাপারটা বুঝতে পারছেন। জাস্ট খাতার মধ্যে আপনার অ্যাকর্ডিং টু ইয়র অ্যামাউন্ট লাস্ট যেটা রয়ে গেছে সেটার সাথে অ্যালফাবেট মিলান, টু হয় বি লিখবেন, থ্রি যদি হয় সি লিখবেন, ডি হলে মানে ফোর হলে ডি লিখবেন, ফাইভ হলে ই, যদি 26 হয় তাহলে জেড হবে, ঠিক এরকম। শুধু এবিসিডি ইএফজি এটার মধ্যে যেটা আপনার মধ্যে মিলছে সেটা মনে রাখেন, মনে আছে সবার? কার কত ছিল 1 2 3 4 5 6 কত ছিল ভুলে যান, এবিসিডি ইএফজি এর মধ্যে যেটা আছে সেটা মনে রাখেন। ওকে, তো আপনারা অ্যালফাবেট পেয়ে গেছেন অলরেডি, অ্যালফাবেট সবাই পেয়ে গেছেন, এক একজনের অ্যালফাবেট এক এক রকম, বিভিন্ন অ্যালফাবেট আপনারা পেয়ে গেছেন, লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ অ্যালফাবেট পেয়ে গেছেন। এখন যে অ্যালফাবেট আপনার চোখের সামনে আছে খাতায় লেখা সেই অ্যালফাবেটটাকে দেশ চিন্তা করেন, দেশ, নট সিটি, দেশ, মানে বাংলাদেশ কিন্তু একটা দেশ, বগুড়া চিন্তা করি, বিদিয়া বগুড়া, বগুড়া দেশ না, বাংলাদেশ একটা দেশ। তো দেশ চিন্তা করেন, দেশ যাদের জন্য কঠিন লাগতেছে তারা একটু চিন্তা করেন বা গুগল সার্চ করেন যে কি দেশ হতে পারে, দেশ চিন্তা করেন খুব দ্রুত, কারণ যারা এই লাইফটা মিস করবেন তাদের সাথে খেলাটা মিলবে না, তারা ওই দেশ দিয়ে দেশ চিন্তা করেন। দেশ চিন্তা করছেন নাকি একটু আরেকটু সময় দিব?
হয়ে গেছে বলেন,
আপনি চিন্তা করে ফেলছেন দেশ?
আচ্ছা,
দেশের খাতা কলম নিতে যেতে বলছিলাম, দেশটা লিখে ফেলেন আপনার খাতায়, বানানটা লিখে ফেলেন, ভুল হলে ভুল কোনো সমস্যা নাই, দেশের বানানটা আপনার খাতায় লিখে ফেলেন, বাকি সব ভুলে যান, পিছনে আমি কি বলছি সব ভুলে যান, ওই দেশের নামটা খাতায় লিখে ফেলেন, কিভাবে লিখছেন। এখন দেখেন ওই দেশটা ভালো করে দেখেন, চোখ বন্ধ করে দেখেন দেশটা, দেখেন দেশের ফ্ল্যাগটা, দেখেন ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, আপনাকে মনে আছে কিভাবে ফ্ল্যাগটা কেমন আছে? যাদের মনে নাই সমস্যা নাই, যে দেশটা আপনি লিখছেন সেই দেশের দেখেন দ্বিতীয় যে অক্ষরটা আছে, দেশজন বাংলাদেশ যদি হয় বি এ, এটা হচ্ছে সেকেন্ড অক্ষর, তো সেকেন্ড যে অক্ষরটা আছে সেই অক্ষর দিয়ে একটা বড় পশুর নাম চিন্তা করেন, জাস্ট পশু,
পাবলিক পাগল হয়ে যাবে, এত প্যাঁচ দিলে,
প্যাঁচ না, সহজ সহজ, দেশ তো আমরা পাই গেলাম,
এটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটাকে সেলিব্রেট করবো ডট ট্যারোটের, যে কারণে এত বড় একটা কুইজ, এটা অ্যাকচুয়ালি কুইজ
না, কুইজ না, দেশটা আমরা পেয়ে গেছে সবাই, সবাই দেশ পেয়ে গেছে, দেশের যে সেকেন্ড অক্ষরটা আছে সেটা একটা বড় পশুর নাম চিন্তা করেন, জাস্ট পশু, এনিমেল, নট পাখি, পশু, হয়ে গেছে, আমরা দেশ পেয়ে গেলাম, পশু পেয়ে গেলাম, রাইট? যারা এই মুহূর্তে আমাকে শুনতেছেন তাদের প্রশ্ন যে আমি কি দেশের নামটা বলতে পারবো কিনা, তারা কোন দেশ ভাবছে,
এবং আমি সেই প্রশ্ন আমরা বলতে পারবো কিনা যে কোন প্রশ্ন তারা ভাবছে। আপনারা হয়তো জানেন না যে ডেনমার্কে কোন এলিফেন্ট থাকে না, মানে আপনারা যে দেশ চিন্তা করছেন সেটা হচ্ছে ডেনমার্ক। অনেকে দুবাই ভাবছেন, দুবাই কোন দেশ না। অনেকে খুব যারা শিক্ষিত তারা ডোমিনিকা ভাবছেন, কিন্তু আলটিমেটলি ডেনমার্ক ভাবছেন 98% পিপল।
আমি ডোমিনিকান রিপাবলিক ভাবছি,
আর 2% পিপল ভাববে ডোমিনিকান রিপাবলিক, আর যারা দেশ সম্পর্কে জ্ঞান নেই তারা দুবাই ভাববে।
বাই দ্য ওয়ে, যে ট্রিকটা রেজা ভাই এখানে করলেন এটা খুবই যে একেবারে আনকমন ট্রিক তা কিন্তু না,
এটা ওয়ার্ল্ড ফেমাস
ট্রিক। বাট এটা কিভাবে হয় সেটার একটা ব্যাখ্যা আপনারা চাইতে পারেন, সেটা আমরা ফেসবুক অনেক সময় আপনাদেরকে দিয়ে বোঝাবো। সো রেজা ভাই, আমরা আজকে শেষ করতে চাই, কারণ আমাদের টাইম ওভার। আমরা শেষ বেলাতে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের জন্য বিশেষ করে আমার জন্য খুব বড় একটা এক্সপেরিমেন্ট ছিল এই দরে 35 পর্ব পর্যন্ত ট্যারট কার্ড নিয়ে। আমি একেবারে চোখ বন্ধ করে, মানে কোন পরিকল্পনা না করে, আমার কাছে মনে হচ্ছে দিস ম্যান ইজ ইন্টারেস্টিং ম্যান। যেহেতু সে আমার কাছে ইন্টারেস্টিং, তাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমাদের লিসনারদের কাছেও সে ইন্টারেস্টেড হতে পারে। তো সেই জায়গা থেকে উই গট হিউজ রেসপন্স, অ্যান্ড থ্যাঙ্কস টু অল মাই লিসনার্স, অল মাই হেটার্স, অল মাই যারা ক্রিটিসিজম করেন তাদের সবাইকে, কারণ সবাই ইম্পর্টেন্ট। নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। সুতরাং সেই অর্থে নিন্দুক হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তো আপনাদের সবাইকে স্পেশালি থ্যাঙ্কস, রেজা ভাইকে থ্যাঙ্কস, 150তম পর্ব থেকে আমাদের নতুন চ্যালেঞ্জ ডর এক্লিপস, এবং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনি বলেন শেষ পর্যন্ত।
আমার শেষ কথা এটাই যে আমি এই 35টা পর্বের সাথে ছিলাম এক ট্যারট কার্ড রিডার হিসাবে, তো আমি ট্যারট কার্ড রিডার থাকবো আজীবন। তো আমি সবচেয়ে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কি বিজয় ভাই, যার জন্য আমি প্রোগ্রামটা করি, তারপরে পছন্দ হচ্ছে না আপনারা, আপনাদেরকে অনেক ভালোবাসি। 150 পর্ব থেকে কি হবে আমি আসলে নিজেও জানি না এখন, আমি নিজেও জানি আমার সাথে কি
সারপ্রাইজ,
আমি অত্যাচার করা হবে আমি জানি না। তো আমি চাই আপনাদের ভালোবাসা, এবং আমরা চাই যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, এটাই আমার চাওয়া আর কিছু
না। প্লিজ রিমেম্বার ডর মানে ভয়। অনেক ভালো থাকুন, সুতরাং আমরা এখান থেকে বের হব না।
আজকে রাত 11:45 দেখা হচ্ছে সবার সাথে,
ইয়েস, হন্টেড প্লেস থেকে, ভয়াবহ রকমের পুরনো একটা শ্মশান ঘাট থেকে। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। 11:50
ডর মানে ভয়, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।